জয়নিতাই, গতদিন পর্যন্ত আমরা ভগবান ঋষভদেবের চরিত্র শ্রবণ করেছিলাম। তারই পরম প্রতাপী শ্রী শ্রী ভরত মহোদয়ের সুনির্মল চরিত্র আমরা শ্রবণ করতে চলেছি। বল ভরত মহারাজ কি যায়। এই ভরত মহারাজ তিনি কি করলেন, বিশ্বরূপ বিশ্বরূপের কন্যা পাঞ্চজনীকে বিবাহ করলেন এবং তিনি পরম ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে এই শশাগড়া পৃথিবী পরিচালনা করতে থাকলেন। পরম ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে রাজ্যের সকলেই পরম ভক্ত হয়ে উঠলেন, ভগবানের ভক্ত হলেন। আর তিনি কি করলেন, এমনভাবে এই রাজ্যকে পরিচালনা করলেন, তাতে কি হচ্ছে, অজনবম নাময়ি তদ্বর্ষম ভরতমিতি যত্র আরব্ধ ব্যাপদিষ্যন্তি। এমন সুন্দরভাবে রাজ্য পরিচালনা করলেন যে সেই অজনব বর্ষের নাম ভারতবর্ষ রূপে পরিণত হলো। এত সুন্দরভাবে তিনি রাজ্য পরিচালনা করলেন যে তার নামেই দেশের নাম ভারতবর্ষ হলো। আর তার রাজ্যের সমস্ত প্রজাকুল মহারাজকে নিজের পিতার সমতুল্য মনে করতেন। তিনিও প্রত্যেক প্রজাদের নিজের আপনজন, নিজের পুত্রের ন্যায় স্নেহ করতেন। এমন সুন্দর ধার্মিক ভাব ছিল তার। তিনি সেই বিশ্বরূপের কন্যা পঞ্চজনীতে পাঁচটি একেবারে সর্বগুণে গুণান্বিত পুত্র উৎপাদন করলেন। পাঁচটি পুত্রের নাম কি, পাঁচটি পুত্র তারা ভরত মহারাজের থেকে কোনো অংশে নুনো ছিলেন না। পাঁচজন পুত্রের নাম শ্রবণ করুন, সুমতি, রাষ্ট্রভৃত, সুদর্শন, আবরণ ও ধূম্রকেতু। এই পাঁচ পুত্র তারাও পরম তেজস্বী, তাদেরও মহিমা কোনো অংশে নুনো ছিল না। এইভাবে ভরত মহারাজ শশাগড়া পৃথিবীর রাজ্য পরিচালনা বহুকাল করলেন। বহুকাল করেও তিনি এই সংসার যে পরম শান্তির জায়গা, এটা তিনি অনুভব করতে পারলেন। তিনি পরিষ্কার বললেন এবং বুঝতে পারলেন যে এই সংসার এক অসার, এতে কোনো শান্তি নেই। তাদের কাছে এমন কোনো বিষয় বৈভব ছিল না যে তাদের কাছে তা ছিল না, সব কিছুই উপলব্ধ ছিল। সমস্ত বস্তুর আস্বাদন পেয়েও তিনি বুঝতে পারলেন কি, যে এতে কোনো শান্তি নেই, কোনো প্রকার কোনো শান্তিই নেই। তাই তিনি কি করলেন, নিজের এই পাঁচ পুত্রদের মধ্যে রাজ্য বিভাজন করে দিয়ে তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন যে আমি একান্তে গিয়ে প্রভুর চিন্তায় চিন্তাযুক্ত হব এবং সেই প্রভুকে একান্তে নিশ্চিন্তে ভজন করব। এই অভিপ্রায়ে তিনি কি করলেন, রাজ্য ছেড়ে বানপ্রস্থ ধর্ম অবলম্বন করলেন এবং বানপ্রস্থ ধর্ম অবলম্বন করে যেটাকে হরিক্ষেত্র বলা হয়েছে, পুলস্থ পুলহ মুনির আশ্রম যেখানে বিদ্যমান ছিল সেই স্থানে গিয়ে তিনি একটি পর্ণকুটির নির্মাণ করলেন এবং পর্ণকুটির নির্মাণ করে সেখানে একেবারে সব কিছু ছেড়ে একাকী হয়ে মৌনব্রত অবলম্বন করে তিনি এই হরিভজন করা আরম্ভ করলেন। এবং সেই প্রাতকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সর্বদাই সেই ভগবান শ্রীহরির সেবাতে নিযুক্ত থাকতেন। সর্বক্ষণ কোনো সময়ই নেই, কখনো হরিকথা আস্বাদন করছেন, কখনো হরির কথা তিনি অধ্যয়ন করছেন, কখনো তিনি নিজে নাম সংখ্যা পূর্ণ করছেন, কখনো তিনি মানে যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করছেন, বিভিন্ন প্রকারভাবে সমস্ত দিনের যে নিয়ম সেই নিয়ম তিনি একেবারে রুটিন মাফিক করেছিলেন। কোনো প্রকার মানে সময়ের পরিবর্তন তার হতো না, একেবারে মানে তার নিয়ম পাষাণের রেখাবত এমনভাবে তিনি ভজন করলেন বহুকাল। এবারে দেখুন আমাদের এই কৃষ্ণ ভগবান না, ইনি খুব বেঁকা, ইনি কাউকে সকলকে পরীক্ষা করে দেখে নেন আমার ভক্ত আমাকে পাওয়ার উপযুক্ত সময় তার এসেছে কিনা, তাই তিনি পরীক্ষা নেন। মুকুন্দ মুক্তিং দদাতি করিচিতস্মনা ভক্তি যোগম, সেই মুকুন্দ সেই শ্রী গোবিন্দ তিনি মুক্তিকে অনায়াসে দেওয়ার জন্য প্রস্তুত, অনায়াসে মুক্তি দিয়ে দেবেন। কিন্তু করিচিতস্ম ন ভক্তি যোগম, এই যে ভক্তিযোগ তিনি তা সহজে কাউকে দান করেন না। তাই সেই গোবিন্দ পরীক্ষা করতে গেলেন যে আমার পরম প্রিয় ভক্ত সেই ভরত মহারাজ সে আমার কাছে আসবে, আমি একটু পরীক্ষা করে নিই। তাই পরীক্ষা করছেন প্রভু, পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবেন তারাই তো প্রভুর কাছে যাবেন। আমরা তো বোধহয় পরীক্ষায় বসার উপযুক্ত হতেও পারিনি, তারা পরীক্ষা দিচ্ছেন প্রভুর। তাহলে কত তাদের সেই উন্নত স্থান, ভরত মহারাজ তিনি পরীক্ষা দেওয়ার মতো উপযুক্ত হয়েছেন আর প্রভু পরীক্ষা নিতে চলেছেন। তিনি স্নান আদি সমস্ত কিছু করে তুলসী দেবীকে পরিক্রমা করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে সেই অতি পূর্ণা নদী যে গণ্ডকী নদী তার তীরে বসে নিত্যক্রিয়া নাম আদি সুসম্পন্ন করছেন আর কি, জপ পূর্ণ করতে হবে তো তাই বসে আছে জপ করছেন। তিনি নিজের শ্রদ্ধায় প্রভুকে পাওয়ার জন্য তিনি সেই সেবায় ব্যস্ত রয়েছেন। অকস্মাৎ এক কৃষ্ণা মৃগা হরিণী সে এসে কি করলো, ওই নদীর জল পানরতা হল। সেই নদীর জল বড় সুস্বাদু, সেই মানে মৃগা কি করছে, সেই হরিণী সে জল পান করছে। এবারে যখন জল পান করছে, জল পান করতে করতে অকস্মাৎ এক সিংহ কি অনতি দূরে সে গর্জন করল। এবারে হরিণ তো স্বাভাবিক তো ভীতু হয়, সেই হরিণ কি করলো মানে মনে করলো এই বোধহয় সিংহ আমাকে প্রায় ধরে ফেলেছে, সে ওই গণ্ডকী নদীকে উল্লম্ফন করার জন্য লম্ফ প্রদান করল। এক তো ভয়ভীতা, অপর দিক থেকে গর্ভিণী প্রসব হরও প্রায় প্রায় সময় চলে এসেছিল, ভয়ে কি করলো সে যখন উল্লম্ফন মানে লাভ দিতে গেল দিয়ে পার হচ্ছে সে মতো অবস্থায় ভয়ভীত এবং উল্লম্ফনের কারণে তার গর্ভ নির্গত হয়ে ওই গণ্ডকী নদীর জলে বয়ে চলেছে। এক তো গর্ভরূপ পীড়া, এক ভয়ভীত হয়ে সেই হরিণী অনতি দূরে গিয়ে মারা গেল। আর ভরত মহারাজ তিনি দেখছেন এই নবজাত হরিণ শাবক এখনই জন্ম হয়েছে, সে তার মাতৃগর্ভ থেকে পতিত হয়ে সে ওই গণ্ডকী নদীর জলে ভেসে চলে যাচ্ছে। তিনি কি করলেন, আহা না না, আমার সম্মুখে এই রকমভাবে এক অনাথ হরিণ শাবকের প্রাণ চলে যাবে, মারা যাবে, তাই তিনি কি করলেন ওই জলের মধ্যে লাফ দিয়ে সেই গর্ভকে তুলে নিয়ে চলে আসলেন। এসে কি করলেন, তার জাত সংস্কার আদি করলেন, অগ্নি জ্বালালেন, আগুন জ্বালিয়ে তার শরীরে তাপ দিলেন, তাপ দিয়ে সেই হরিণকে মানে হরিণ শাবককে সুস্থ করে তুললেন। সুস্থ করে তুলে এবারে তিনি চিন্তা করছেন কি খাবে, তার মা সে তো আমি দেখলাম সে মারা গিয়েছে, আর এই ছোট্ট শাবককে সে আর কে দেখবে, আমি ছাড়া তো তার আর কেউ নেই, তার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কিছু হয়েছি। আমি তার পিতা, আমি তার মাতা, আমি তার মিত্র, আমি তার সহোদর ইত্যাদি ইত্যাদি ভাব মহাত্মা ভারতের মধ্যে দেখা গেল। তিনি কি করলেন, দুধের ব্যবস্থা করলেন। এবারে সেই দুধ আবার কিভাবে খাওয়াবেন, সেই পাত্র জোগাড় করলেন, করে দুগ্ধ পান করাচ্ছে। এবারে বেশ কয়েকদিন হয়ে গেল, ভরত মহারাজ তখন যদি ইচ্ছা করতেন তাহলে সেই হরিণ শাবককে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি মনে করলেন না না, সে আরো বড় হোক না, এখন তো সে একেবারে খুব ছোট, কোনো ব্রিকো, কোনো ব্রিকো মানে নেকড়ে বাঘ আর কি, ব্রিকো মানে শৃগালও হয়, ব্রিকো বা নেকড়ে বাঘ বা বাঘে বা কুকুরে তাকে বিনষ্ট করতে পারে, অতএব না না আমি আমার কাছেই রাখি। সে আমাকে ছাড়া তো আর কাউকে চেনে না, সে আমাকে ছাড়া তো আর কাউকে জানে না, সে আমার কাছেই থাক। এবারে ধীরে ধীরে সেই হরিণ শাবক একটু বড় হল, আর হরিণ তো ভীষণ চঞ্চল হয়, সে হরিণ চঞ্চলতা প্রকাশ করে। কখনো মহারাজ ভরতের সেই যে যজ্ঞের কাষ্ঠ তার উপরে গিয়ে বসে, আবার কখনো ফুল তুলসী দুর্বা ঘাস রাখা রয়েছে সেগুলো উচ্ছিষ্ট করে দেন। তা ভরত মহারাজ আবার একটু বকুনি দেন, বকেন, বকলে সে কি করে, ভয়ভীত হয়ে মানে মনে কষ্ট পেয়ে সে এক জায়গায় বসে গলাটা যেমন হরিণে শুয়ে থাকে তেমনভাবে শুয়ে পড়ে। ভরত মহারাজ তখন তাকে গিয়ে আবার তার শরীরে স্পর্শ করে বলেন যে তুমি আমার উপরে রাগ করেছো, আরে আমি তো এমনি বলেছিলাম, তুমি এত রাগ করছো কেন, মাথায় সমস্ত শরীরে হাত বুলিয়ে দিয়ে লালন করলে। আবার হরিণ শাবক তিনি আদর পেয়ে, সেই হরিণ শাবক আদর পেয়ে আবার পূর্বের ন্যায় সমস্ত কিছু আচরণ করে। এইভাবে ভরত মহারাজের দৈনন্দিন তার যে নিত্য নিয়ম ছিল সেই নিয়ম দিনে দিনে একটি একটি করে প্রায় শেষ হতে থাকে। এরপরে ভরত মহারাজের অনেক নিয়মের ত্রুটি হতে থাকে, নিয়মের ত্রুটি হতে হতে শেষ পর্যন্ত হলো কি, যে ভগবানের যে স্মরণ সেই স্মরণের স্থানে সেই হরিণের চিন্তন হয়, সর্বদাই সেই হরিণের চিন্তন করে। তিনি জপ করছেন আসনে বসে, হয়তো হরিণ শাবকটি তার মুখের সামনে যদি থাকে তাহলে তো কোনো কথা নেই, যদি কিছুটা দূরে চলে যায় হয়তো আঙ্গিনায় গিয়েছে, গণ্ডকী নদীর সামনে বইছে, একটু জল পান করে আবার আসতে দেরি হচ্ছে, তার মনের মধ্যে চিন্তা হয় কি জানি কোথায় গেল। আবার তিনি আসন থেকে উঠে দেখেন কোথায় গেল আমার ওই হরিণ শাবক, আমার পুত্র, নিজেকে মানে মূলের ভিতরে পুত্র বলেও উল্লেখ করেছেন যে আমার সেই পুত্র সমতুল্য সেই হরিণ কোথায় গেল। এই রকম করতে করতে ভরত মহারাজ সব সময়তেই সেই হরিণের চিন্তায় বিভাবিত, প্রায় সব সময় হরিণের চিন্তা করতে করতে একেবারে সব সময় তিনি সেই হরিণের চিন্তা করেন। তিনি যখন বনে বনপ্রদেশে গমন করেন, সমিত মানে যজ্ঞকাষ্ঠ বা পুষ্প ফলাদি আরোহণ করা নিয়ে আসার জন্য তিনি যখন যান তাকেও সঙ্গে নিয়ে যান, কি জানি পাছে তাকে কোনো বৃকাদি বিনষ্ট না করে তাই সঙ্গে নিয়ে চলতেন। আবার মনে করতেন কি জানি ওর বোধহয় খুব কষ্ট হচ্ছে, তাই কখনো তিনি নিজের দু হাতে তুলে বুকে জড়িয়ে ধরে নিয়ে চলতেন, যেতে যেতে আবার আদরও করতেন, তাকে চুম্বনও করতেন, আবার কি করতেন কখনো সেই হরিণ শাবককে ধরে নিজের স্কন্ধে করে বহন করে নিয়ে যেতেন। তখন ভরত মহারাজ কৃষ্ণের পরীক্ষাতে আর মানে সম্পূর্ণরূপে উত্তীর্ণ হতে পারলেন না। একদিন কি হয়েছে, ওই হরিণ শাবকটি সে অন্যত্র কোথাও হয়তো চলে গেছে, আর খুঁজে পাচ্ছেন না তিনি। প্রথমে নিজের আশ্রমের মধ্যে, নিজের পর্ণ কুটিরের মধ্যে, তার চতুর্দিকে খুঁজেও পাচ্ছেন না। এবারে তিনি কি করেছেন, প্রায় বৈকাল হয়ে গেছে, সায়ংকাল উপস্থিত হচ্ছে, সে সময় তিনি বনপ্রদেশে চলেছেন। কোথায় আমার পুত্র সেই হরিণ? কোথায় গেল? খুঁজতে খুঁজতে তিনি দেখছেন যে এই ভূমিতে কি হচ্ছে, তার পদচিহ্ন, চরণচিহ্ন দেখা যাচ্ছে সেই হরিণের। এবারে শাস্ত্রে কি বলা হয়েছে জানেন তো, যে মাটিতে মানে এই ধরিত্রীমাতার বক্ষে যদি কৃষ্ণ মানে কালো হরিণের চরণচিহ্ন অঙ্কিত হয় তাহলে এটা পৃথিবী নাকি ধন্য হন, এইরকম শাস্ত্রে বলেছেন, ভাগবতে মূলের মধ্যেও এ কথা বলছেন। তাই দেখে তিনি পৃথিবী মাতাকে বলছেন, ওহো আমি বুঝতে পেরেছি, আমার পুত্র সেই হরিণ এখান থেকে চলে গিয়েছে, তাই তুমি তার পদচিহ্ন নিজের বক্ষে ধারণ করে নিজেকে ধন্যাতি ধন্য মনে করছো। ওহো বলে দাও আমার সেই মানে পুত্র হরিণ সে কোথায় গিয়েছে। এইভাবে তিনি বিলাপ করছেন, যেতে যেতে তিনি সমস্ত বৃক্ষ লতা আদিকে দেখে, যেমন গোপীগণ কৃষ্ণ বিরহে কখনো অশ্বত্থ, কখনো অশোক, কখনো তুলসী, কখনো সেই মানে সমস্ত তরুগণকে বলেছিলেন, কোথায় গেছে আমাদের প্রাণনাথ, বলে দাও না। তা এখানেও ভরত মহারাজের ঠিক তদ্বাদ অবস্থা, যাকে দেখছেন বৃক্ষ আদিকে দেখে বলছেন, তোমরা কি আমার সেই হরিণ শাবককে দেখেছ? যদি দেখে থাকো বলো না কৃপা করে আমার সেই হরিণ শাবক কোথায়। আবার যেতে যেতে তখন চন্দ্রমা উদিত হয়েছেন, তাই বলছেন, ওহো দেখো চন্দ্র ভগবান, চন্দ্র দেবতা, তিনি কত কৃপালু, কত দয়ালু, ওই চন্দ্রের মধ্যে যে কালো কালো আভা দেখা যায় তাই দেখে তিনি বিলাপ করছেন। আর বলছেন, ওহো হে চন্দ্র দেবতা, তুমি আমার প্রতি কত কৃপা করেছো যে আমার পুত্রকে হয়তো কোনো হিংস্র জন্তু জানোয়ারে বিনষ্ট করবে, তাই তুমি তোমার নিজের কাছে বেঁধে রেখেছো, আমি দেখতে পাচ্ছি, দাও দাও আমার সেই পুত্রকে ফিরিয়ে দাও। ভরত মহারাজের সবসময় এই একই চিন্তা। বিভিন্ন স্থান ভ্রমণ করে তিনি ফিরে এলেন। এবারে ধীরে ধীরে ভরত মহারাজের কাল সন্নিকটে চলে এসেছে, কাল মানে মৃত্যুর সময় চলে এসেছে। এবারে মৃত্যুর সময় যখন চলে এসেছে তিনি ওই সর্বদাই হরিণের চিন্তা করছেন, আর সেই হরিণ শাবকও তার সম্মুখে এসেছেন, সম্মুখে এসে তার দিকে একই দৃষ্টিতে চেয়ে রয়েছেন। ভরত মহারাজ তিনি বলছেন যে আমি চলে গেলে আমার এই হরিণ শাবকের কি হবে, কে দেখবে, কে তাকে খাওয়াবে, কে তাকে যত্ন করবে, আমি না থাকলে সে তো অসুরক্ষিত হয়ে থাকবে, তাকে সমস্ত বন্য জীব জন্তুগণ এসে ভক্ষণ করবে, আহা আমার এই হরিণ শাবককে আমি যথাস্থানে পাত্রস্থ করে যেতে পারলাম না যে সেই ব্যক্তি তাকে রক্ষণাবেক্ষণ করবে, এখন আমি কি করি, কি উপায় করি, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। এই প্রকার বিলাপ করছেন। এবারে শাস্ত্রে বলা হয়েছে অন্তে জামতি স্বাগতি, অন্তিম সময়ে যে যা চিন্তা করে ঠিক তদনুরূপ শরীর প্রাপ্ত হয়। গতদিন আমরা সেই পুরাঞ্জনের উপাখ্যান থেকে বিস্তারিত আলোচনা করেছিলাম, অতএব অদ্যকার দিনে সেই প্রসঙ্গ আবার দ্বিরুক্তি করার প্রয়োজন নেই। আপনারা সকলেই সেই পুরাঞ্জন উপাখ্যানে আপনারা দেখেছেন সে স্ত্রী চিন্তা করতে করতে আবার স্ত্রী শরীর প্রাপ্ত হয়েছিলেন, মলয়ধ্বজ রাজার পত্নী হয়েছিলেন। এবারে কি করলেন, তার মৃত্যুকাল এসে উপস্থিত, আর সেই হরিণ শাবকও সে সময় ভরত মহারাজের কাছেই আছে, সেই হরিণ শাবক সেও রোদন করছে, অনেকদিন একসঙ্গে আছেন, তার কথাবার্তাও কিছু সে বুঝতে শিখেছে বন্যজীব হলেও, তাই হরিণ শাবকও রোদন করছেন আর ভরত মহারাজ তিনিও রোদন করছেন। সেই মৃত্যুর সময় যখন রোদন করছেন, রোদন করতে করতে কালে তা কাল এসে মহারাজ ভরতকে গ্রাস করছে, মানে মৃত্যু তাকে নিয়ে চলে যাচ্ছে। এবারে কি হলো, ওই অন্তে জামতি স্বাগতি, অন্তে যেমন চিন্তন করা যাবে জন্মটাও ঠিক তদনুরূপ হবে। তাই ভরত মহারাজ ওই হরিণের চিন্তা করতে করতে তিনি ওই হরিণজনই প্রাপ্ত হলেন। এবারে এই যে কৃষ্ণকে ভজন করা হয়েছে, ভগবান গীতাতে এবং ভাগবতেও বলছেন যে আমার ভক্ত কদাপি বিনষ্ট হয় না। আমার ভক্ত, যারা ভক্ত, যারা ভক্ত হতেই পারেনি সে তো দূরের কথা, তারা তো মানে যেখানে ইচ্ছা সেখানে যাক, প্রভুর তাতে কিছু যায় আসে না, কিন্তু যারা ভক্ত হতে পেরেছেন, কথাটা কিন্তু বোঝার আছে। তা যারা ভক্ত হয়েছেন তাদের যদি কোনো কারণবশত বিনাশ হয়, তাহলে প্রভু বলছেন আমার ভক্তের বিনাশ হয় না, আমার ভক্ত আবার তার সংস্কার অনুযায়ী মানে আমার কথা শ্রবণ রূপ যে ভক্তি সে অর্জন করেছিল বা আমাকে ভজন করেছিল সেই সংস্কার তার বিনষ্ট হয় না। তা ভরত মহারাজ হরিণ শরীর প্রাপ্ত হলেন, হয়ে ওই কালঞ্জর পর্বতে তিনি জন্ম নিলেন। এবারে কালঞ্জর পর্বতে জন্ম নিলে কি হবে, ওই যে আমার ভক্ত কখনো বিনাশ প্রাপ্ত হয় না, তার ভজন সাধন ছিল, তাই সেই কারণে কি হলো, তিনি তার পূর্ব পূর্ব জন্মগুলো মানে জানতেন যে পূর্বে আগের জন্মে তিনি কি কি ছিলেন, আগের জন্মে কি ছিলেন সেটাকে চিন্তন করতেন আর রোদন করতেন। তিনি হরিণ শরীর প্রাপ্ত হয়ে হরিণের সমস্ত দলকে পরিত্যাগ করলেন, করে একাকী হয়ে তিনি ভীষণভাবে প্রভুর কাছে আরতি জানাচ্ছেন। কিন্তু এই মনুষ্য শরীর ছাড়া অন্য শরীর দিয়ে প্রভুকে প্রাপ্ত হওয়া যায় না, প্রভুকে যদি পেতেই হয় তাহলে এই নরতনু দিয়েই তাকে ভজনা করা যেতে পারে, এই নরতনু ব্যতিরেকে প্রভুকে অন্য শরীর দিয়ে প্রাপ্ত হওয়া যায় না, শাস্ত্রে বহু জায়গাতে বর্ণিত হয়েছে, আমরা তাও ক্রমে ক্রমে সব শ্রবণও করেছি। তাই তিনি অপেক্ষা করছেন কি, যে আমি আবার যদি মনুষ্য শরীর প্রাপ্ত হতাম, হে প্রভু আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো এই সংসারের কবলে কবলিত হব না, প্রভু আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে পরীক্ষা করেছিলেন, প্রভু সেই পরীক্ষা থেকে আমি উত্তীর্ণ হতে পারলাম না, আমি সেই হরিণের প্রতি আসক্ত হয়ে আমি হরিণ শরীর প্রাপ্ত হয়েছি, প্রভু আমি বাস্তবিকই খুব দুঃখী, আমি আপনাকে পেতে গিয়ে কোথায় মানে মায়ার কবলে পড়ে আমি হরিণ শরীর প্রাপ্ত হয়েছি, হে প্রভু আমার এই নিন্দিত কলেবর এই পশু শরীর প্রাপ্ত হয়ে আমি তোমাকে পূর্ণরূপে চিন্তন করতে পারবো না, তোমার ভজন করতে পারবো না, তোমার সাধন করতে পারবো না, হে প্রভু তাই আমাকে কৃপা করে তুমি মনুষ্য শরীর প্রদান করো। এবারে তিনি নিজের জন্মস্থান সেই কালঞ্জর পর্বত ত্যাগ করে হরিক্ষেত্র মানে পুনরায় তিনি যেখানে থাকতেন সেই পুলহ পুলস্ত ঋষির আশ্রমের সন্নিকটে গিয়ে সেখানে সর্বদাই তিনি অস্ত্র বিসর্জন করতেন, এমনভাবে অস্ত্র বিসর্জন করতেন, অস্ত্র বিসর্জন করতে করতে সেই মানে চোখের জলে তার সমস্ত শরীরে যেন একটা রেখা পড়ে গিয়েছিল, রোদন করতে করতে চক্ষুর পাশ থেকে একেবারে রেখা হয়ে গিয়ে সর্বদাই তিনি প্রভুর জন্য বিলাপ করতেন, রোদন করতেন, বলছেন হা প্রভু আমি তোমাকে পেয়েও পেতে পারলাম না, আমি মায়াতে জড়িয়ে গেলাম, হে প্রভু আমাকে তুমি নিয়ে নাও, হে প্রভু আমাকে তুমি আবার মনুষ্য শরীর প্রদান করো প্রভু। এইভাবে যখন সেই ভরত মহারাজের পুনরায় যখন মানে প্রাণ ত্যাগের সময় এসেছে, তিনি গণ্ডকী নদীর জলের মধ্যে প্রবিষ্ট হয়ে গলাটা উপরের দিকে রেখে প্রভুকে চিন্তন করছেন, বলছেন প্রভু আর নয়, আর আমি মায়ার কবলে পড়ব না, প্রভু এবারের মতো তুমি আমাকে নিষ্কৃতি দাও, আমি কথা দিলাম প্রভু আমি কখনো আর তোমাকে ভুলে অন্য কোনো চক্রে আর পড়ব না, প্রভু আমাকে কৃপা করো। প্রভু পরম ভক্ত মহাত্মা ভরতের সেই আরতি ধ্বনি শ্রবণ করে তিনি কি করলেন, তার প্রাণবায়ুকে হরণ করে নিলেন, দেখতে দেখতে তিনি কি করলেন সেই হরিণ কলেবর সেখানে ত্যাগ করলেন। এবারে তিনি বারংবার সেই মৃত্যুর সময়তে কি বলছেন, হে প্রভু, আমি মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে তোমাকেই বুঝবো, তোমাকে ছাড়া কাউকে চিনব না, তোমাকে ছাড়া কাউকে জানবো না প্রভু। তাই অন্তে যামতি সাবতি, শাস্ত্রের মানে এক একটা শ্লোকের সঙ্গে সমস্ত জায়গাতে মিল, এইরকম নয় যে এখানে মিল হচ্ছে আরেক জায়গায় যে মিল হবে না। তার কি হলো, তিনি আবার প্রভুর কৃপায় জন্ম লাভ করলেন। আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের ঘর, ব্রাহ্মণের গৃহে তার দ্বিতীয় পত্নীর গর্ভে কি হলো, তিনি জন্ম নিলেন। কিন্তু এক আশ্চর্য ঘটনা, সেখানে একই সঙ্গে যমজ পুত্রের যমজ সন্তানের জন্ম হয়েছিল, একজন কন্যা আরেকজন হচ্ছে পুত্র। তাই যিনি পুত্র তিনি হচ্ছেন ভরত মহারাজ। বল ভরত মহারাজ কি যায়, ভক্তবৎসল ভগবান কি যায়। এবারে তিনি এমনভাবে প্রভুকে ভজনা করতে থাকবেন, এটা মনের মধ্যে তিনি একেবারে দৃঢ় নিশ্চিত হয়ে গেলেন। সেই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সংস্কার যাবে কোথায়? দেখুন, আমরা যতই কিছু করি না কেন, আমাদের সঙ্গে না সম্পদ, না বৈভব, না কোনো কিছু সঙ্গে যাবে। সঙ্গে যদি যাবে এই যে আপনারা সকলে যে হরিনাম করছেন, এই হরিনাম রূপ সংস্কারটাই সঙ্গে যাবে, আর সব এখানে পড়ে থাকবে। আর যাদের এই হরিনাম রূপ সম্বলটাই নেই, তাদের সঙ্গে তো আর কিছুই যাওয়ার নেই। ওই পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, ওই ভগবানের ওই কালচক্রে পুনঃ পুনঃ আবর্তিত হতে হবে। কিন্তু যারা ভক্ত তারা ওই ভক্তিরূপ সম্বলকে সঙ্গে নিয়ে চলে যান, সেই সংস্কারকে নিয়ে চলে যান। ভরত মহারাজের সেই যে হরিভজন করা ছিল, তাই সেই সংস্কারে তিনি পূর্বজন্মের স্মৃতিগুলোকে হৃদয়ে জাগ্রত করতে পেরেছিলেন। সংস্কার না থাকলে কিছু জানাই যাবে না, আমি কোথা থেকে এসেছি, কি করতাম, ওই সকলে তো জানতে পারে না। ভরত মহারাজ তিনি চিন্তা করলেন, আর নয় প্রভু, আর নয়, এবারে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভজনই করব না, তোমাকে ছাড়া কাউকে ভজনাই করব না। এবারে অতি উত্তম শরীর প্রাপ্ত হয়েছেন, আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন দ্বিতীয় পত্নীর গর্ভে, তাহলে তারা যে কত সুন্দর পরিবেশে জন্মেছিলেন তা বোঝাই যাচ্ছে। এই ব্রাহ্মণ দেবতার তার প্রথম পত্নীর আবার নটি পুত্র ছিল, এই নয়জন পুত্রই তারা একেবারে বেদ ও পারঙ্গত, সর্ববিষয়ে পারদর্শী। আঙ্গিরস ব্রাহ্মণ তিনি চিন্তা করলেন, আমার এই কনিষ্ঠ পুত্রকেও আমি এর ভ্রাতাদের ন্যায় করে তুলব। যথাসময়ে তিনি কি করলেন, তাকে পাঠশালায় প্রেরণ করলেন। কিন্তু সে কথাও বলে না, কিছুই না, মনে করলো অনেক বাচ্চারা, অনেক শিশুরা, তাদের বলটা না, মানে কথাবার্তাটা অনেক দেরিতেও বলে। তাই ভেবে কি করলেন, যে মনে করলেন পরে কথা বলবে, এখন তো তাকে মোটামুটি বিদ্যা অধ্যয়নে রত করিয়ে দিই। ব্রাহ্মণ মহোদয় মানে ভরত মহারাজের পিতা, তিনি কি করলেন, তাকে প্রথমে নিজে দীক্ষা দিলেন, ব্রাহ্মণদের যে গায়ত্রী মন্ত্র, সর্বশ্রেষ্ঠ মন্ত্র এই গায়ত্রী বেদের, এই গায়ত্রী মন্ত্র তাকে দিলেন। বলছেন, বৎস, তুমি আমাকে এই মন্ত্রটা মানে একদিনের মধ্যেই একেবারে মুখস্থ করে আমাকে শুদ্ধ উচ্চারণ সহকারে শ্রবণ করাও। তিনি সব শোনেন, বলেন না কিছুই। একদিন তো একদিন, চার মাস হয়ে গেল, চার মাসের মধ্যে মহারাজ তিনি কি করলেন, সেই গায়ত্রী মন্ত্রটা মুখস্থ করে শ্রবণ করালেন না। তার মধ্যে তো জন্মের থেকেই, মাতৃগর্ভ থেকেই সেই প্রভুর চিন্তন চলেছে, সেই হরিণ শরীর প্রাপ্ত হয়েছেন তখন থেকে চিন্তন চলেছে। কিন্তু পশু শরীর প্রাপ্ত হয়ে তো প্রভুকে সম্পূর্ণরূপে একটি মনুষ্য যে প্রকারে চিন্তন করতে পারে সেই প্রকার চিন্তন তো হয় না। অত সংস্কার বশত তিনি হরিণ শরীর প্রাপ্ত হয়ে প্রভুর কাছে শুধু আরতি করতেন। তা তিনি তো সবকিছু জেনে শুনেই এসেছেন। তিনি চিন্তা করলেন, এই জগতে যদি প্রভাব দেখানো যায়, যদি গুণ দর্শানো যায়, তাহলে আমি কিন্তু জড়িয়ে যাব, এই সংসার আমাকে আর ছেড়ে দেবে না। তাই ভরত মহারাজ তিনি হলেন একেবারে বোকা, বোবা, একেবারে বধির, মানে কানেও শুনে না, এমন ভাব প্রকাশ করলেন। আঙ্গিরস ব্রাহ্মণ তার পিতা অনেক চেষ্টা করেও তার ব্রহ্ম গায়ত্রীটাও তার থেকে মানে আদায় করে নিতে পারলেন, এবং তিনি কি করেন, শরীরটা আবার ইষ্ট পুষ্ট বলিষ্ঠ, একেবারে রাজকুমারের মতন তিনি বসে থাকেন, বসেই থাকেন। তিনি তো প্রভুর চিন্তা করেন, প্রভুর চিন্তা তো আর ওই ছুটোছুটি করে হয় না, তাই একই জায়গায় স্থির হয়ে তিনি প্রভুর চিন্তনে ব্যাপৃত থাকেন। এ কথা তো কেউ জানেন না, সংসার কি দেখবেন যে এ অনেক আধুনিক কায়দায় জানে কি না, মানে সাধারণ শব্দে আধুনিক শৈলী, সে আধুনিক পদ্ধতি ভালো করে জানে কি না, যাকে আমরা সাধারণ শব্দে বলি না স্মার্ট, তা সেটাই আর কি। যদি সেটা যদি না থাকে তাহলে সংসারের লোক কি বলবে, আরে এ তো বোকা পাগল। মহারাজ ভরত তিনি এটাই চাইছেন যে দুনিয়া আমাকে এটাই বলুক যে আমি জড়, আমি বধির, আমি বোকা, আমি বোবা। তাই যখন সকলে এমন ভাব দেখল, তারা সকলে বলল এ তো জড়, এ তো বধির, এ তো মূর্খ, তাই নাম হলো কি জড় ভরত। বল জড় ভরত মহারাজ কি জয়। এই জড় ভরত মহারাজ তিনি এইভাবে থাকলেন, এই সংসারকে ফাঁকি দিয়ে, এই সংসারকে তা মানে অবহেলা করে তিনি এমনভাবে থাকলেন যে মানে লোকে সকলেই তাকে জড় ভরত বলেই ডাকা আরম্ভ করলেন। এবারে এই আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ তার পিতা একদিন শরীর ত্যাগ করলেন, শরীর ত্যাগ করলে তার কনিষ্ঠা সহধর্মিনী মানে ভরত মহারাজের মাতা তিনি তার সঙ্গে সমৃত হওয়ার জন্য সিদ্ধান্তে উপনীত হলেন। তার বৈমাত্রয়কে বললেন যে আমার এই দুই সন্তানকে মানে ভরত মহারাজ আর তার কন্যাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন যদিও, তার আমার এই পুত্রকে তুমিই দেখাশোনা করো, সে তো পাগলের মতো থাকে। বৈমাত্র বললেন ঠিক আছে। তার মাতা পিতা দুজনেই স্বর্গাদিতে গমন করলেন। এবারে পিতামাতার যে আদর থাকে, ভ্রাতাদের কিন্তু সে আদর থাকে না। পিতামাতার কাছে একটি পাগল পুত্র তার কাছে তার নিজের আত্মজ মানে নিজের প্রাণের তুল্য হয়। তার পিতামাতা দেহ রাখলে তার ভাতৃজায়াগণ এবং ভ্রাতাগণ তারা অসভ্য ব্যবহার আরম্ভ করল, গালিগালজও করত, তাকে মজুরের মতো কাজকর্মও করাত, তাতেও কোনো আপত্তি নেই। মহারাজ ভরতকে ভাগবতের মূলের ভিতরে বলছেন তুষ খেতে দিতেন, তারপরে সেই যে গরুকে খেতে যায় ভুসি, সেই ভুসিও খেতে দিতেন, আবার খোলও খেতে দিতেন, তথাপি তার কোনো বিকার ছিল না, তিনি তাই উদারস্বাদ করতেন আর বলতেন সব প্রভুর ইচ্ছা, প্রভু আমার জন্য এটাই রেখেছেন, আমার এটাই প্রিয়। কখনো বাসি অন্ন, কখনো দূষিত খাদ্য, কখনো যে খাদ্যের ভিতরে মানে কিছু খারাপ জিনিসও পড়েছে সেই খাদ্যও তার ভাতৃজায়াগণ তাকে দিয়ে দিতে, তিনি সব প্রভুর ইচ্ছা মনে করে সেগুলোই পেয়ে আনন্দে প্রভুর চিন্তায় লিপ্ত থাকতেন। এইভাবে ভরত মহারাজের সঙ্গে তারা দিনের পর দিন এক প্রকার অত্যাচারই আরম্ভ করল। তার ভ্রাতাগণ বলছে দেখো তুমি তো বেশ মোটাসোটা হয়ে বেশ সুন্দরভাবে আছো, ইষ্ট পুষ্ট বলিষ্ঠ শরীর তোমার, তুমি কোনো কাজকর্ম করবে না, অন্তত খেতে গিয়ে ক্ষেতের আলগুলো তো দাও। তাকে আবার বলে দিলে না বলে না, কাজ করে। তারপরে সেই সংসার এমন না, আপনার মধ্যে যদি কোনো গুণ না থাকে তাহলে আপনাকে বাইরে বের করে দেবে, এটাই হচ্ছে সংসারের রীতি। তাই ভরত মহারাজ তিনি কি করলেন, আর গৃহে ফেরেন না। তার ভ্রাতাগণ বলেন তুমি কমপক্ষে ওই ক্ষেত্রের সমস্ত নীলগাই আদি শুকর আদি এসে যে ফসল নষ্ট করে সেই পাহাড়ায় তুমি থাক। সেই সেবাতে নিযুক্ত হলেন। তিনি বললেন, যাক ভালোই হয়েছে, আমাকে ওই গৃহে থাকলে বিভিন্ন প্রকার শব্দ কর্ণে এসে প্রবেশ করত, এখানে তো আমি নিশ্চিন্ত হয়ে বেশ সাধুরা যেমন নিরালায় বসে প্রভু চিন্তা করে, আমি বেশ ভালোই হয়েছে, এটাই আমার জন্য উপযুক্ত হয়েছে। তিনি সেই আলের উপরে বসে থেকে সর্বদাই ধ্যানস্থ হয়ে প্রভুর সঙ্গে মন সংযোগ করে রাখতেন। তার কৃপা করে তার ভাতৃজায়াগণ ভ্রাতারা যদি কিছু খেতে দিত, পচা দূষিত পোড়া অন্ন, তাই তিনি একেবারে মহা আনন্দে মনে করতেন, এটাই আমার জন্য মানে প্রভু পাঠিয়েছে, সেটাই সেবা করতেন। কোনো প্রকার মান অভিমান কিছুই ছিল না। একবার কি হয়েছে, এক ডাকাতের দল তারা পুত্র প্রাপ্ত হবে বলে দেবী ভদ্রকালীর নিকটে কি করেছেন, মানত করেছেন, মানসিক করেছেন, ভালো শব্দে মানত বলা হয়েছে। তা সেই মানসিক পূর্ণ করার জন্য তারা একটি নর বলি দেবে বলে ঠিক করেছে। নর বলি দেবে সেদিন আবার অমাবস্যা রাত্রি, তা সেই বলি সে তো সেখান থেকে কোনো প্রকারে প্রাণ বাঁচিয়ে ছুটতে ছুটতে পালিয়ে গিয়েছে। এবারে সমস্ত দস্যুর পার্শ্বদগণ দস্যুরা তারা তাকে খোঁজা আরম্ভ করল, খুঁজে 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 কোথাও পেল না। এবারে ভরত মহারাজ, তিনি তো আলের উপরে একেবারে ইষ্টপুষ্ট বলিষ্ঠ শরীর, তিনি একেবারে ধ্যানস্থ হয়ে আছেন। তখন রাত, গভীর রাত, সেই রাত্রেই বলি দেবে। এবারে দস্যুর লোকজনেরা তারা বলছেন, আমাদের রাজা দস্যুরাজ যদি শোনে যে সেই বলি পালিয়ে গেছে, তাহলে আমাদের ধরে ধরে বলি দেবে। তারা তো একেবারে হন্তদন্ত হয়ে চতুর্দিকে খোঁজা আরম্ভ করল। আর ভরত মহারাজ তিনি কি করেছেন, তিনি ওই আলের উপরে বসে প্রভুর ভজন করছেন, প্রভুর চিন্তন করছেন। এবারে দস্যুরা সেই পথ দিয়ে যেতে গিয়ে এত বড় শরীর, এত সুন্দর শরীর, যে তার শরীরে বেঁধেই তিন চারটে দস্যু সেখানে পড়ে গেছে। তারা তখন উঠে সেই জায়গায় আলোকিত করে দেখে, বাপরে, এ তো একবারে মানে দিব্য পুরুষ, এ তো দেব পুরুষ। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষণ করলেন, অঙ্গ প্রত্যঙ্গ খণ্ডিত থাকলে আবার বলি হয় না। তার শরীর এত সুন্দর, এত নিখুঁত, এত সুন্দর যে সেই সমস্ত দস্যুর দলেরা তারা মানে উপহাস করে বলছেন, আমাদের মহারাজের মানে পুত্রের উদ্দেশ্যে যদি এমন সুসম্পন্ন বলি প্রদান করা যায়, তাহলে দেখবে দশটা বিশটা সন্তান উৎপন্ন হয়ে যাবে, এত সুন্দর বলি পেলে মা খুব খুশি হবে। চলো, তিনি তো সর্বদা সেই ভগবানের চিন্তায় বিভাবিত, তাকে চার পাঁচজন মিলে মানে দুজন দুজন করে এক হাত ধরে বলছেন চলো, তিনি চলেছেন। তার কোথায় ভয়? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা পৃথিবীতে কাউকে ভয় করে না। তাই দস্যুরা বলছেন চলো, চলতে বলেছেন, বলছেন ঠিক আছে, মনে মনে বলছেন চলো। এবারে মহারাজ ভরত, জড় ভরত চলেছেন। এবারে বলির যে প্রথা আছে, প্রথমে তাকে সুন্দরভাবে স্নান করালেন। তিনি তো স্নানই করেননি বহুকাল, স্নানই করতেন না। শুকদেব বলছেন, হে পরীক্ষিত, তিনি স্নান করতেন না, কিন্তু যেমন অগ্নিকে ছাই চাপা দিয়ে যেমন রাখলে যেমন হয়, তাকে সেই রকম ছিল। তার মধ্যে যে তেজ, যে পরাক্রম, যে জীব্য জ্যোতি, সে তো বড় ভয়ঙ্কর। তিনি স্নান করতেন না এই জন্য যাতে জগতের লোক তার ওই দিব্য জ্যোতি না দেখতে পায়। সেই দস্যুগণ নিয়ে গিয়ে সুন্দরভাবে স্নান করালেন, সব সুগন্ধি দ্রব্য জলে মিশিয়ে। ভরত মহারাজের নাকে সেই সুগন্ধি আস, তিনি বলছেন, দেখো এনারা কত কৃপালু গো, আমাকে স্নান করাচ্ছে, আমাকে তো কেউ কোনোদিন দুটো ভালো মুখে খেতেও দেয়নি। সেই মা আর সেই পিতাশ্রী চলে যাওয়ার আগ পরে আজ পর্যন্ত কেউ আমাকে স্নানও করিয়ে দেয়। জড়ভরত মহারাজের মাতা তিনি অত্যাধিক প্রীতি করতেন, কথা না বললেও জলের মতো থাকলেও তাকে নিত্য স্নান করাতেন, জোর করে স্নান করাতেন। মায়ের মন আজ তিনি চিন্তা করছেন, দেখো মা শরীর ত্যাগ করে চলে গেছেন, বহুকাল হয়েছে, আজ এনারা কত কৃপালু আমাকে স্নান করালেন। তারপরে একেবারে নূতন পরিচ্ছদ প্রদান করলেন, পোশাক পরিধান করালেন, নতুন বস্ত্র সে তো কোনোদিন দেখেই। আর তারপরে কি করলেন, তাকে সুন্দরভাবে বেশ তিলক তিলক দিয়ে একেবারে বিভূষিত করলেন, বললেন বাহ কত দয়ালু গো, কত কৃপালু। এবারে অনেক সুন্দর খাদ্য সামগ্রী প্রস্তুত করা ছিল, বলির কিন্তু এটাই প্রথা, যেটা বলা হচ্ছে এটা বলির প্রথা, এটা মহারাজ ভরতকে যত্ন করছেন তা নয়, তাদের বলি দেওয়ার যে প্রথা পুরোহিত সেই সমস্ত কার্য সুসম্পাদন করছেন। এবারে খাওয়ার অনেক কিছু, তার অন্তিম দিন হয়তো, তাই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে বলি দিলে, তাই তাকে বহু কিছু সেবন করানো হয়। এবারে কি করলেন, সেখানে বহুবিধ ফল মূল এছাড়া বিভিন্ন প্রকার মিষ্টাদি, সে একেবারে প্রায় 56 ভোগের মতো অবস্থা, তাকে সব কিছু পেতে দিলেন। আর ভরত মহারাজ তিনি তো বহুকাল অত সুন্দর প্রসাদ কোনোদিন পাননি, সে একেবারে যা তা খাবারগুলো তার ভাতৃজায়ারা প্রদান করত, যেগুলো খাওয়া যায় না, যেগুলো লোকে ফেলে দেয়, তাই আজ তিনি উদর তৃপ্তি করে পাচ্ছেন, আর শরীরটাও তো বেশ সুন্দর, তিনি পেতেও পাচ্ছেন ভালো, খুব করে পাচ্ছেন। পেয়ে আবার চিন্তা করছেন, দেখো এনারা কত ভালো, আমাকে স্নান করিয়ে আমার সমস্ত শরীরের যে ময়লাবৃত ছিল তা পরিষ্কার করলো, তারপরে আবার কত সুন্দর নূতন পোশাক দিল, আবার তিলক আদি করালো, আবার এত সুন্দর খাবার খেতে দিল, কত ভালো গো এরা। এবারে সেই দস্যুর দলেরা তারা বলছেন, মহারাজ এখন এই হাড় কাঠের মধ্যে গলাটাও দিতে হবে। তিনি চিন্তা করলেন, তাই তো এত কিছু এনারা যত্ন করলেন, আর তিনি তো সর্বদাই সেই ব্রহ্মের চিন্তায় বিভাবিত, তার কাছে মৃত্যুই বা কি, তার কাছে জীবনই বা কি, তার কাছে ভালোই বা কি, তার কাছে মন্দই বা কি, সব কিছু সমান তার কাছে। তাই সেই যেটাকে যুপকাষ্ঠ বলা হয়েছে, ভালো শব্দে যেখানে বলি দেওয়া হয় সেটাকে যুপকাষ্ঠ বলা হয়, সেই যুপকাষ্ঠের মধ্যে যখন গলাটা প্রদান করতে বলছেন, তখন চিন্তা করছেন যে আমি তো এমন কাজ কোনোদিন করিনি, ঠিক আছে, তা যখন যুপকাষ্ঠের মধ্যে গলাটা দিতে যাচ্ছেন নিচু হয়ে, তার উপর থেকে আবার একটি কাঠ এসে লেগে যায়, যেটা মানে স্বাভাবিক শব্দে আমরা বলি সেটা লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তারপরে সেটা তার গলদেশটা বিচ্ছেদ করা হয়। এবারে যুপকাষ্ঠ একদিকে সেই কাঠটা খুলে দিয়েছেন, সেটা গলাটা দিলে আবার উপর থেকে সেই কাঠটি দিয়ে আটকে দেওয়া হয়, ঠিক সে সময় সেই কাষ্ঠ খুলে যখন গলাটা প্রবেশ করাচ্ছেন, সে সময় ভদ্রকালী তিনি চিন্তা করছেন, কি সর্বনাশ, এই সাক্ষাৎ ব্রহ্মবাদী ঋষির বলি আমার চরণে হবে, তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাকেই বলি দিয়ে দেবেন, আমি তো এখন বিপদে পড়েছি। তখন তিনি কি করলেন, নিজের সমস্ত মানে পরিকরের সঙ্গে তিনি প্রাদুর্ভূতা হলেন, বল ভদ্রকালী মাইয়া কি জয়, বল চণ্ডিকা মাইয়া কি জয়। তিনি এবারে সেই যে খড়গ দিয়ে বলি দেবেন সেই খড়গটি তিনি নিজে ধারণ করলেন, মা তার কাছে যে অস্ত্র আছে সেটা ছাড়া, বলছেন প্রভুর ভক্তকে আমার চরণে বলি, তাই তিনি সেই খড়গটি ধারণ করলেন। আর সব মানে পরিকর বৃন্দেরা তারা কি করলেন, নিজের নিজের অস্ত্র ধারণ করে দেখতে দেখতে সমস্ত দস্যু এবং দস্যুর সর্দারের গলদেশ সব কেটে দিলেন, সব গলাগুলো কেটে দিয়েছেন, মস্তকগুলো সব মাটিতে পড়েছে, আর সেই তাজা তাজা গরম রক্ত সেই সমস্ত ডাকিনী যোগিনীরা মানে তার পরিকরেরা তারা খাচ্ছে। আর কি করছে, সেই মস্তকগুলোকে দিয়ে তারা কন্দুকবধ ক্রীড়া করছে, এবারে সমস্ত দস্যুদের বিধ্বংস করে তারা আবার কি করলেন, সেখান থেকে ভদ্রকালী মাইয়া অদর্শন হয়ে গেলেন, বল ভদ্রকালী মাইয়া কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে ভরত মহারাজ এই অলৌকিক দৃশ্য দেখলেন, বললেন সব প্রভুর ইচ্ছা, কোনো বিকার নেই, কোনো প্রকার বিন্দুমাত্র বিকার নেই। আমাদের যদি কেউ একটু মানে কথা বলতে গিয়ে উনিশের জায়গায় বিষ করে ফেলে তাহলে আমাদের পেটের অন্ন আর হজম হতে চায় না। আর মহারাজ ভরত তার মধ্যে কেমন ধৈর্য, যে কেমন তার ভাব, যে মান সম্মানেও কিছু যায় আসে না, আর ভালো খেতে দিলেও কিছু যায় আসে না, মন্দ খেতে দিলেও কিছু যায় আসে না, সর্ব অবস্থাতেই খুশি। হে পরীক্ষিত, সাধু এই রকমই হতে হবে, যে মালা চন্দন পরিয়ে দিল সে একেবারে ভাবে গদগদ হয়ে গেল, আমি শ্রেষ্ঠ। আবার কেউ যদি একটু মুখটা ঘুরিয়ে কথা বলল তাহলে আর সারাদিন ঘুমই নেই, সারারাত্রি ঘুমই আসে, এইরকম হলে সাধু হলে সাধু হওয়া যাবে না। হে পরীক্ষিত, এই মহারাজ জলভরতের চরিত্র এত মহিমান্বিত যে সে আর ভাষায় বর্ণনা করা যায় না। পরীক্ষিত মহারাজ বললেন যে হে গুরুদেব, তারপরে কি হলো? আমার শোনার জন্য না আমার মনে হচ্ছে যে সময় বোধ হয় চলে যাচ্ছে, আপনি কৃপা করে বাকি অংশ আমাকে শ্রবণ করান। বলছেন দেখো, তারপরে তিনি সংসার থেকে দূরে চলে এসেছিলেন সেই ক্ষেত্রে, সেখান থেকে দস্যুগণ নিয়ে চলে গেল আরেক জায়গায়। এবারে তার নিকটবর্তী একটি নদী ছিল, সেই সিন্ধু নদী, সেই সিন্ধু নদীর তীরদেশে চলে গেল। তা সেই সিন্ধু দেশের অধিপতি মানে রাজা ছিলেন রাজা রঘু, তিনি আবার নিত্য সৎসঙ্গ করতেন, হরিকথা শ্রবণ করতেন, কিন্তু অহংকার কমেনি, অহংকার তখন ছিল, মানে নতুন নতুন শোনা শ্রবণ করা আরম্ভ করেছিলেন, তো সেই জন্য হরিকথা শ্রবণ করতে করতে চিত্তের মালিন্যতা এবং অহংকারও দূরীভূত হয়। কিন্তু সেই মহারাজ তিনি অল্প কিছুদিন ধরে হরিকথা শুনছিলেন, সেই কারণে অহংকারটা পূর্ণরূপে তখনও মানে ধ্বংস হয়। তাই কি করছেন? অথ সিন্ধু সৌবীর পথে রহুগণস্য ব্রজত ইক্ষুমত্তাস্তটে, একটু ভুল বলা হয়েছে, মানে সে দেশের নাম হচ্ছে সিন্ধু সৌবীর দেশ আর নদীর নাম হচ্ছে ইক্ষুমতি, সিন্ধু নদী নয় ইক্ষুমতি নদী, মানে শ্লোকটা দেখে তারপরে মানে মনে পড়ল। ইক্ষুমতি নদীর তীর দিয়ে রাজা রঘু তিনি নিত্য প্রতি সৎসঙ্গ করতে যান, কিন্তু সৎসঙ্গ করতে যান কিন্তু তার সঙ্গে চারজন বাহকের প্রয়োজন হয়, একজন বাহক অসুস্থতার কারণে আসতে পারে, তাহলে একদিকে দুজন আরেকদিকে একজন, পালকিটা ঠিক ঠিক বইতে অসুবিধা। তারা বাহকরা বললেন মহারাজ আমাদের সহপাঠীদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছেন, আসতে পারেননি, এখন কি করব। বলছেন দেখো আমি রাজা আর এই দেশের সকলে আমার প্রজা, পথে কাউকে নিয়ে নেবে। বলছেন ঠিক আছে, তাহলে আমরা একটু কষ্ট করে নিয়ে যাই, পথে কাউকে নিয়ে নেব। এবারে ওই ইক্ষুমতি নদীর জল ছিল অমৃত তুল্য, সেই জল পান করে ভরত মহারাজ সেখানেই দিনাতিপাত করতে থাকলে। এবারে সেই বাহকগণ যেতে যেতে মহারাজকে বলছেন, বলছেন মহারাজ, রাজা রঘুকে বলছেন মহারাজ একজন ইষ্টপুষ্ট বলিষ্ঠ শরীরযুক্ত এক যুবক বসে আছে। বলছেন তাহলে তো ভালোই হয়েছে, ডাকো, ডেকে পালকি বহ। বলছেন ঠিক আছে যো আজ্ঞা মহারাজ। একজন বাহক গিয়ে বলছেন কি হে কি করছো, চলো পালকি বইতে হবে, চলো, চলতে বলেছেন চলেছে। তারপরে বলছেন যে এই পালকিটা কাঁধে করে নিয়ে যেতে হবে। বলছেন ঠিক, ঘাড়ের মধ্যে দিয়ে দিলেন, তিনি চলছেন, কোনো মান অভিমান নেই। এবারে তিনি যখন চলেছেন, কখনো চলছেন তো চলছেন না, আবার কখনো চলছেন এত দ্রুত গতিতে মানে এত বিষম গতিতে যে পালকি প্রায় টলমল নৌকার মতো অবস্থা। এখন অত বড় ইষ্টপুষ্ট বলিষ্ঠ শরীরযুক্ত ব্যক্তিকে তাও আবার দিয়েছে সামনের দিকে, এখন সামনের দিকে অত বলশালী ব্যক্তি তিনি যদি আর না চলেন তাহলে পেছন দিকে তো আর তারা ঠেলেও কি করবেন, বিশাল শরীর চলে না। পালকি বন্ধ। এবারে তিনি যখন চলেন একবার তীরের গতিতে চলেন। এবারে এই যে মানে বাকি যে বাহকরা তারা চিন্তা করে আমরা তো বিপদে পড়লাম, এখন তো দৌড়েও কুল পাচ্ছি না, পালকির বিষম গতি হচ্ছে। তাই মহারাজ রহু সে বলছে যে কি হে আমি রাজা, আর আমাকে এইভাবে অবমাননা করে তোমরা চলেছ, তোমরা বিষম গতি এই এই প্রকার অবহেলা করে তোমরা যে জয়রাধে রামকৃষ্ণ আপনি ওদিকে দেখলে মন চঞ্চল হয়ে যাবে। এবারে আপনি আমি একজন রাজা আর তোমরা আমাকে অবহেলা করে বইছ, তোমাদের মৃত্যুর ভয় নেই? বলছেন মহারাজ, বাহকরা বলছেন মহারাজ আমরা কি করব, এই নবনিযুক্ত বাহকটি বড় চঞ্চলতা প্রকাশ করছে, সেই তো এমন করছে, আমাদের কি দোষ আছে? বলছেন তাকে বুঝিয়ে দাও। বাহকরা রেগে গিয়ে বলছেন তুমি এই রকম মোটা সোটা লোক আর তুমি এমনভাবে চলছ যে কাউকে কিছু মনেই করছো না, রাজাকে এইভাবে অবমাননা করছ, এ তোমার ঠিক নয়, এ তোমার ঠিক নয়, তুমি ভালো করে চলো। এবারে তিনি যেতে যেতে কি করছেন কি মানে একবারে পা দুটোকে উপরের দিকে তুলে দিয়েছেন। এবারে তো পালকির কি অবস্থা চিন্তা করুন, অত বড় শরীরযুক্ত ব্যক্তি তিনি যদি যেতে যেতে ওই পালকির বাঁটটা ধরে পা দুটোকে উপরের দিকে করে দেন তাহলে কি অবস্থা হতে পারে? পালকি তো যায় যায় অবস্থা, পালকির তো একেবারে সর্বনাশের অবস্থা। এবারে রাজা রহু সে বলছেন কি হে তোমরা কি জীবনমৃত হয়েছ, তোমাদের ভয় বলে কিছু নেই? বলছেন মহারাজ এই নবনিযুক্ত বাহকটি এমনই বড় চঞ্চলতা প্রকাশ করছে। তিনি ওই পালকির পর্দাটা খুলে গলাটা বের করে বলছেন ওহো দেখতে পাচ্ছি তুমি তো ভারী কৃশ গো, মানে দুগলা পাতলা, মোটা কিনা, উপহাস করছেন। ও তুমি তো পালকিটা একাই বলছিলে গো, চারজন বলছে কিনা, তাই বলছে একলা বলছে। আর আর তুমি আমাকে বিন্দুমাত্র ভয় করো না, আমি রাজা আর আমাকে তোমার বিন্দুমাত্র ভয় হচ্ছে না, দণ্ড বানিয়ে নিব, তুমি জানো আমি তোমাকে প্রাণ দণ্ড দিতে পারি, আমি তোমাকে বধ করতে পারি, ঠিক করে চলো। এবারে যেতে যেতে আবার কি হলো, ঠিক সেই প্রকার অবস্থা, তিনি কখনো দ্রুত গতিতে আবার কখনো যেতেই চাইছেন না। এবারে মহারাজ একেবারে আরো ক্রোধিত হয়ে যা ইচ্ছা তাই বলে গালিগালচ করল, যা ইচ্ছা তাই বললেন, একেবারে তুই তামারি করে কথাগুলো বললেন। মহারাজ ভরত তিনি জীবনে কোনোদিন কারো সঙ্গে কথা বলেননি। আবার তিনি কি করেছেন, সেই রাজার ভারকে নিজের কন্ধে নিয়েছেন। কোনো সাধু যদি কোনো ভক্তের ভার, ভার মানে কি দায়িত্ব যদি নিয়ে নেন তাহলে জানতে হবে কি, একটু ইকো কম করে দিন নাই। মহাত্মা যদি কারো ভার নিজের কাঁধে মানে নিজের উপরে নিয়ে নেন তাহলে তার মঙ্গলই হয়ে থাকে। মহারাজ ভরত তিনি জীবনে কোনোদিন কারোর সঙ্গে কথা বলেননি, এমনকি নিজের পিতামাতার উপরে পর্যন্ত। আজ সেই রাজা রহু তিনি কি করছেন যে এমবিধ মহামুনিকে অবমাননা করছেন, তিনি চিন্তা করছেন এই রাজার তো অধোগতি হবে, আর সংসারের লোক লোকের কিন্তু গুণ দেখে না, লোকের দোষগুলো দেখে, তারা বলবে কি এই রাজা হরিকথা শুনতো, শুনে শুনে তার অধোগতি হয়েছে। হরিকথা এই জগতের লোক শোনে না, কিন্তু তারা নানান রকম ব্যঙ্গ করে, আরে উনি কি জানে হরি কথা, আমি অনেক কিছু জানি, তার বলার শৈলী নেই, আমি অনেক ভালো বলতে পারি, এই প্রকার লোক বেশি পাবে। এগুলো হচ্ছে মাৎসর্য পরায়ণ, এগুলো মানে ভগবান এদের জন্য বিশেষ নরক তৈরি করে রাখে। এরা যতই মালা টিপু আর যতই ওই লীলা স্মরণ করুক, এদের গতি নরক, এছাড়া অন্য কিছু গতি নেই। তাই সংসারের লোক কি বলবে, ওই হরিকথা শুনে শুনে ওর মানে অধোগতি হয়েছে, এমনই বলবে। তাই আবার চিন্তা করছেন, আমাকে অপমান করার জন্য এই রাজার অধোগতি হবে, আমি সাধু, আমার জন্য তার ক্ষতি হবে, এ ঠিক নয়, এ ঠিক কথা নয়। তাই তিনি কি করলেন, সারাটা জীবন কথা বলেননি, আজ কথা বলতে বাধ্য হচ্ছেন। কি বলছেন, যে হে রাজন, আপনি যে বললেন ভার আমি বলছি, ভার আমি বইব কেন, আমার এই স্থূল শরীরটা বইছি। হে রাজন, আপনি বললেন যে আমি কৃষক, আপনা তো না কৃষক হয় না স্থূল হয় না তার কোনো রূপ না তার কোনো গুণ মানে ইত্যাদি ইত্যাদি বৈকারিক ভাব তার মধ্যে থাকে না। অতএব আপনি যে কথাগুলো বললেন এগুলো একটাও আমাতে লাগে, আপনি যে কথাগুলো বললেন এই কথার কোনো মূল্য কোনো অর্থই হয় না। এবারে রাজা চিন্তা করছে, বাহক এই প্রকার দার্শনিক শৈলীতে কথা বলতে পারে, এ তো হতে পারে না। কে, তিনি পর্দাটা খুলে দেখলেন তার স্কন্দ দেশে পৈতাটা রয়েছে। বাহকদের বলছেন থামো 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 থামো, সমস্ত বাহকরা তারা পালকি নামিয়ে দিলেন। এবারে তিনি সেই মহারাজ ভরতকে কি বলছেন শুনুন, বলছেন দেখুন আমি দেবরাজ ইন্দ্রের বজ্রকে ভয় করি না, আমি সেই উগ্র রুদ্র ভগবানের ত্রিশূলকে ভয় করি না, আমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সুদর্শন চক্রকে ভয় করি না। মহারাজ ভরত বলছেন কাকে ভয় কর, আমি একমাত্র ভয় করি ব্রাহ্মণ এবং সাধুদের। আপনার স্কন্ধে পৈতা দেখে আমি বুঝতে পেরেছি যে আপনি ব্রাহ্মণ, এবং আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি যে আপনি সাক্ষাৎ বোধহয় কপিল দেব, অথবা আপনি কোনো দেবর্ষি, আপনি কোনো বিশেষ ব্যক্তি হবেন, তা না হলে আপনি এমন কথা বলতে পারেন। এবারে আমরা একটু মানে আগের কথাটা একটু বলে নিই, এই মাইক ঠিক করার জন্য চঞ্চলতা হয়ে গেছিলাম। মহারাজ ভরত তিনি কখনো যেতে চাইছিলেন না, কখনো ছুটছেন, আবার কখনো পা চরণ দুটোকে উপরে করেছিলেন। কেন কেন এমন করেছিলেন, বলছেন সেই বাহকদের তাদের তো আর কোনো কাণ্ড জ্ঞান নেই, তারা তো ওই পিঁপড়ের শাড়ি রয়েছে না ওর উপরেই পা দিয়ে মড়মড় করে চলেছে, আর তাদের ভালো লাগছে শব্দ পটপট করে শব্দ হয়, তারা তো পাপি। আর মহারাজ ভরত তিনি তো সমস্ত জীবের মধ্যে সমস্ত কীটের মধ্যে ভগবানকে দেখতে পান, তাই চিন্তা করছেন আহা এই জীব তারা ভগবানেরই চিদাংশ, তাদেরকে মারিয়ে আমি কি করে যাব। তাই তিনি তখন থেমে থেমে পাগুলোকে একটা এখানে একটা ওখানে দূরে দূরে রেখে সেই পিঁপড়েগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছে। আবার যখন দেখলেন কি যে সমস্ত পথ পরিষ্কার কোনো পিপীলিকা আদি নেই, তখন তিনি অতি দ্রুত গতিতে ছুটছিলেন। এবারে তো এই কথা মাথায় ঢোকে না, তিনি যেতে যেতে তার চরণ দুটোকে উপরে কেন তুলে ধরলেন, পালকি তো যায় যায় অবস্থা। বলছেন না, ওই রাস্তায় যেতে যেতে ওই ইক্ষুমতী নদীর তটদেশ দিয়ে চলেছে, ওই পলি বালিতে সেখানে সুন্দর সুন্দর বৃন্দাদেবী হয়ে রয়েছে, তাই এই বাহকদের তো আর কোনো জ্ঞানগম্য নেই, তারা ওই তুলসী বৃক্ষের ঘাড়ের উপরে মানে তাদের উপরে পা দিয়ে একেবারে ভেঙে চুরে তৎনত করে চলেছে। কিন্তু মহারাজ ভরতের দ্বারা তো তা সম্ভব হচ্ছে না, তিনি চিন্তা করছেন ও বৃন্দামাইয়া বৃন্দাদেবী আমি কি করে পা দিই, তাই তিনি পা দুটোকে উপরের দিকে করে রেখেছেন, টিকাকারগণের ভাষা। এবারে আমরা পুনরায় সেই স্থানে ফিরে যাই। মহারাজ ভরত তিনি যখন এইভাবে কথা বললেন, বলছেন আমি ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রকেও ভয় করি না, যেমন মহাত্মা এবং ব্রাহ্মণ দিগকে ভয় করি। অতএব তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে চরণে হাত দিয়ে বলছেন, হে ব্রহ্মণ্যদেব, হে ব্রাহ্মণ দেবতা, আপনি আমাকে ক্ষমা করুন, আমি তো মানে সপরিকরে কয়েক গোষ্ঠী পর্যন্ত আমার রসাতলে যাবে, আমি আপনাকে অপমান করেছি, আপনি আমাকে এই সর্বনাশ থেকে রক্ষা করুন। বলছেন, দেখো আমি ব্রাহ্মণ, কিন্তু আমি ওই সর্বনেশে ব্রাহ্মণ নই, আমি জীবনে কখনো কারোর সঙ্গে এই জীবনে কথাবার্তা বলিনি, যাতে তোমার অধোগতি না হয় তাই আজ আমি জীবনের প্রথম তোমাকে কৃপা করলাম। সাধুর কৃপা কখন কার প্রতি কেমনভাবে হবে এ কেউ কখনো বলতে পারেন না। তাই ভরত মহারাজ সারাটা জীবন কথা বলেননি, তাই তিনি আজ রাজা রঘুর প্রতি কৃপা পরবশ হয়ে তিনি বলছেন যে আমার জন্য একজনের পতন হবে, না না, তাহলে আমি সেই মৌনব্রতই ভঙ্গ করি, তাই আমি আজ তোমার প্রতি কৃপা পরবশ হয়ে কৃপা করার জন্যই আমি আমার বাক রূপ দরজাকে খুলে দিয়েছি, দ্বারকে উন্মোচন করে দিয়েছি। হে রাজন, আমি জীবনের এই প্রথম কথা বলছি। তিনি চরণ ধরে মিনতি করলেন, বললেন, আপনি কি সেই সাক্ষাৎ ভগবান কপিল দেব, আপনি কি দেবর্ষি নারদ, আপনি কি রূপ পরিবর্তন করে আমাকে পরীক্ষা করার জন্য, আমাকে এই সংসার থেকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য আপনি এসেছেন, কে আপনি? বলছেন, ঠিক আছে, আমার পরিচয়ও আমি তোমাকে জানাবো। হে রাজন, তুমি আমাকে যে কথাগুলো বলেছো সেগুলো আমাকে লাগে না। বলছেন, কেন কেন লাগবে না? তখন তিনি একটি প্রশ্ন করলেন, রাজা রঘু প্রশ্ন করলেন, মনে করুন যে আপনি ভার বইছেন। বলে, হ্যাঁ বইছি। আপনার কষ্টটা মনে হচ্ছে, প্রথমে শরীরে হচ্ছে, তারপরে মনে হচ্ছে। বলছেন, তা হচ্ছে। বলছেন, সেই কষ্টটা আত্মাতেও যাবে? বলছেন, না, আত্মা পৃথক। বলছেন, কেন? মনে করুন একটি উনুন জ্বালানো হল, তাতে জল বা দুধ দিয়ে হাঁড়িটা উনুনের উপরে চাপানো হল, তার মধ্যে কিছু তন্দুর কণা ধুয়ে ছেড়ে দেওয়া হল। এবারে কি হচ্ছে, ওই অগ্নির উত্তাপে হাঁড়িটা গরম হচ্ছে, হাঁড়ি উত্তপ্তিত হলে সেখানে জল আর ওই তন্দুর কণা ফুটে সেটা অন্নের পরিণত হচ্ছে, বা দুধ থাকলে ক্ষীর, একই কথা। তাহলে দেখা যাচ্ছে আগুনের সংযোগে হাঁড়ি, হাঁড়ির সংযোগে সেই জল এবং তন্দুল কণা ইত্যাদি গরম হচ্ছে, হয়ে অন্নের পরিণত হচ্ছে। আপনি ভার বইছেন, আপনার মনে কষ্ট হচ্ছে, শরীরের কষ্ট মনে যাচ্ছে, মনের কষ্ট আত্মাতেও যাবে, আপনি বলছেন যাবে না কেন? সিদ্ধান্ত ভালো দিয়েছেন। তাই মহারাজ ভরত তিনি হেসে বলছেন যে, হে রাজন, তোমার বুদ্ধিটা ওই পণ্ডিতদের সঙ্গে মিশে মিশে যুক্তিতর্কগুলো পণ্ডিতের মতো হয়েছে, কিন্তু তুমি বাস্তবিক একজন মূর্খ। বলছেন, কেন মহারাজ, আপনি আমাকে বোঝান। বলছেন, দেখো তুমি যে বস্তুগুলোর কথা বললে এগুলো সব প্রাকৃত, জড়, জড় জিনিসের সঙ্গে আধ্যাত্মিক জিনিসের ভেদ অনেক তফাত, কত তফাত তা বলা যাবে না, প্রচুর তফাত। তুমি আত্মা হচ্ছে অপ্রাকৃত বস্তু, ভগবানের অংশ, আর তুমি যে চাল ডাল ক্ষীর দুধ ইত্যাদি যা বললে অন্নাদি, এগুলো সব প্রাকৃত, এগুলো সব জড়। তা প্রাকৃত বস্তুর সঙ্গে অপ্রাকৃত বস্তুর তুলনা হয়। বলছেন, কেন তুলনা হবে? বলছেন, আত্মা অপ্রাকৃত, ভগবদ অংশ, এই আত্মা তার কোনো বিনাশ নেই। গীতাতে বলা হয়েছে তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, শস্ত্র দিয়ে কাটা যায় না, জলে ডুবিয়ে তাকে মারা যায় না, আগুনে পুড়িয়ে তাকে নিঃশেষ করা যায় না। অতএব যে মানে চিট বস্তু সে তো কখনোই বিনষ্ট হয় না, যে প্রাকৃত বস্তু তার নাশ নেই। আর এই যে জড় জাগতিক তুমি যে উদাহরণ দিলে, উদাহরণটা তোমার খুব ভালো লেগেছে আমার, উদাহরণটা খারাপ নয়, কিন্তু উদাহরণটা হচ্ছে জড় আর আত্মা হচ্ছে অপ্রাকৃত। অতএব অপ্রাকৃত জিনিসের সঙ্গে জড় পদার্থের কোনো প্রকার মিল নেই। হে রাজন, এখন কোন মূর্খ সে একটি বড় তীক্ষ্ণধার অসি নিল, অস্ত্র ধারণ করলো, করে বলল আমি আকাশটাকেই কেটে ফেল। তা তো সম্ভব নয়। তা তুমি যে সিদ্ধান্তগুলো বললে এগুলো জড় জাগতিক, আর আত্মা সে নিত্য সাত সেই প্রভুর শ্রী অঙ্গ থেকে প্রভুরই অংশ। অতএব এই আত্মার সঙ্গে জড় জগতের মিল হয় না। এবারে সঙ্গে সঙ্গে তিনি আবার চরণে পড়লেন, বললেন প্রভু হে ভগবান হে পরমে হে 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 মহাত্মন, আপনি আমার বাস্তবিক জ্ঞান আজ করিয়ে দিলেন, আপনি বলুন আমার কি করণীয়। তিনি ভবাটবির বর্ণন করলেন। ভবাটবি কি? ভব যুক্ত অটবি, ভবাটবি। ভব মানে এই সংসার, আর অটবির মানে বন। এই সংসারটা এটাও বনের মতন। এখানে স্ত্রী পুত্র এই যে সম্বন্ধ এগুলো কেমন, যেমন সেই বনে থাকলে সবসময় মশক দাঁশ বা ইত্যাদি ইত্যাদি জীব জন্তুতে এসে মানে বিভিন্ন প্রকার শরীরের প্রতি যাতনা প্রদান করে, তাই এই স্ত্রী পুত্র কন্যা এ সমস্ত সেই কীটবত, তারাও মানে এই মানে সংসারটা এটা হচ্ছে অসার, এখানে কিছু লাভ নেই। এখানে আমরা মনে করছি এটা বোধ হয় সুখের কারণ, কিন্তু না, এটা দুঃখেরই কারণ। তিনি সংসার মানে এই ভবাটবির বর্ণন বিশদরূপে করলেন আর বললেন এই সংসারে কিছু নেই। বলছেন দেখো, তার একটি উদাহরণ দেব। বলছেন হ্যাঁ, আমি আমার উদাহরণ দিচ্ছি। মহাত্মা ভারত বলছেন, বলছেন কি? বলছেন তুমি কি জানো এই ভারতবর্ষ কি করে নাম হয়েছে? বলছেন কেন? সেই ঋষভদেবের পুত্র মহারাজ ভরত, তার নামে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। বলছেন আমি সেই ব্যক্তি। তার তো একেবারে হতভম্ব হয়ে গেল। সে কি? আপনি সেই ব্যক্তি? আপনি তো একজন সাধু প্রবৃত্তির বলে মনে হচ্ছে, তিনি তো সম্রাট ছিলেন। বলছেন হে রাজন, আমি সেই ভরত। আমি আমার পুত্রদের মধ্যে রাজ্য বিভাজন করে দিয়ে সেই বানপ্রস্থে ধর্ম গেলাম। আমি প্রভুকে পেতেই চলেছিলাম, কিন্তু সেখানে এক হরিণ শাবকের চক্রে পড়লাম। সমস্ত বৃত্তান্ত বললেন। এবং আমি সেই হরিণ চিন্তা করতে করতে হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলাম। আবার প্রভুকে আরতি করতে করতে এই জন্মে আমি আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে জলের মতো বিচরণ করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র বিসর্জন করেন। আর মহারাজ ভরত বলছেন হে রাজন, তুমি যে ওই মূর্খের মতন বারবার একই কথা বলো যে আমি রাজা, দণ্ড পানি দিব, চিকিৎসা করব, জমের মতো আমি চিকিৎসা করব, এ কথা তোমার সাজে না। কে কাকে চিকিৎসা করবে? কে কাকে মৃত্যু প্রদান করবে? মৃত্যু তো ঈশ্বর প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, কেউ কাউকে মারতে পারে না। এ তোমার ভুল ধারণা। তুমি এক খণ্ড প্রদেশের রাজা মাত্র, আর আমি এই সপ্তদ্বীপের অধিপতি ছিলাম। সপ্তদ্বীপ সপ্তদ্বীপ বরের ছায়া, আমি সপ্তদ্বীপের অধিপতি ছিলাম। তুমি আর বিষয়ভোগ কতটুকু দেখেছো? তুমি এক ছোট্ট প্রদেশের ছোট্ট একজন রাজা, আমি সপ্তদ্বীপের অধিপতি হয়ে সমস্ত বিষয় ভোগ করে দেখেছি যে এতে কিছু নেই, একমাত্র সেই ভগবানের গুণগ্রাম শ্রবণ করতে হবে, ভগবানের কথা চিন্তন করতে হবে, সেই ভগবানের চরণেই সমস্ত কিছু সমর্পণ করতে হবে, এটাই হচ্ছে জীবের পরম শ্রেয়। হে রাজন, তুমি তোমার পুত্রদের রাজ্য দিয়ে দাও, দিয়ে তুমিও বানপ্রস্থে গিয়ে নিত্য প্রতি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের যে অমল যশরাশির কথা এই বৃদ্ধ বয়সে তোমার আর কিছু হবে না, একমাত্র তুমি দশম স্কন্ধকে সম্বল করে নিত্য প্রতি আস্বাদন করো, এটাই তোমার শ্রেয় উপদেশ। অনেক কথাই বললেন, সারাংশ এটাই। দেখুন সাধুর সঙ্গে মানুষ কোথায় পৌঁছে যায়, অসৎ সঙ্গে পড়ে মানুষ কি করে, কেবল অহংকারে অহংকার ভরে যাবে, মাৎসর্যতা ভরে যাবে, এছাড়া আর কিছু হবে না, এছাড়া আর কোনো লাভ নেই। মহারাজ মহাত্মা ভরতের কথা শ্রবণ করে রাজা রহু তৎক্ষণাৎ তিনি রাজ্যে গিয়ে নিজ পুত্রদের রাজ্য দিয়ে তিনি অরণ্যবাসী হলেন। হয়ে সেখানে নৃত্য প্রতি এই ভাগবত কথা শ্রবণ করে করতে করতে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। বলল রাজা রহুগণ কি জয়। আর অপরদিকে মহাত্মা ভরত তিনি কি করলেন, বিভিন্ন তীর্থে ভ্রমণরত হলেন, তারপরে ভাগবতে ওনার কথা আর বললেন না, তিনি তীর্থ পর্যটন রত হলেন। মানে তিনিও প্রভুর কাছেই চলে গিয়েছিলেন নিজ লীলা সম্বরণ করে। এইভাবে তিনি সমস্ত কিছু বর্ণনা করলেন। দেখুন তাহলে মহাত্মা ভরতের কথা শ্রবণ করে তিনি তৎক্ষণাৎ সমস্ত কিছু বিষয় বাসনাকে পরিত্যাগ করে তিনি অরণ্যবাসী হয়ে তার আজ্ঞা পালন করে ভগবত লোকে গমন করেছিলেন। তা এই এই বংশেই গয় মহারাজের জন্ম হয়। গয় মহারাজ তিনিও মহাপরাক্রমী ছিলেন, তার কথা যৎকিঞ্চিত বর্ণনা করলেন। পরীক্ষিত মহারাজ বললেন যে হে গুরুদেব, আমি এই ভূগোল খগোলটা কি এটা আমি একটু জানতে চাই। বলছেন দেখো পরীক্ষিত, এ কিন্তু খুব সাংঘাতিক কঠিন কথা, এ তুমি সব বুঝতে পারবে না, তথাপি তুমি যতটুকু বুঝতে পারবে বলে আমি মনে করি আমি ততটুকুই তোমাকে বলছি। এই ভূগোল খগোল মানে এ ভীষণ কঠিন, আমি তুমি যতটুকু বুঝতে পারবে আমি ততটুকুই বর্ণনা করছি। তিনি এই সপ্তদ্বীপের কথা বললেন, সপ্তদ্বীপের বর্ণন করলেন এবং জম্বুদ্বীপের বর্ণনা করলেন। বলছেন এই জম্বুদ্বীপটা যেখান থেকে মানে তার মুখ্য স্থান সেখানে কি আছে, দর্শন শাস্ত্রে বলছেন যে সেখানে এই জাম গাছ আছে, জাম বৃক্ষ, জম্বু বৃক্ষ ভালো শব্দে বলেছেন। তা সেই জাম বৃক্ষগুলো এক একটা মানে শত যোজন উচ্চ, বিশাল বড় বড়, আর এক একটা জামের বর্ণনা দিয়েছেন যে সেগুলো হচ্ছে এক একটা হাতির মতো বড় বড়। তা সেই জাম যখন পড়ছে, এখন জাম পড়লে ছোট ছোট জামগুলো পড়লেই আমরা কি দেখি, একেবারে তার রস বিগলিত হয়েছে, আর অত বড় জাম পড়লে সেখান থেকে যে একেবারে ধারা ছুটছে তো আর বলার কথা না, এখন সেই ধারা অনর্গল বয়ে চলেছে, আর সব সময় সেই জাম হয়, মানে তার কোনো, আমরা যেমন বলি না যে এখন এই 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 মৌসুমে এটা হওয়া উচিত এই সিজনে, কিন্তু সেখানে তা না, সব সময় জাম পেকে পেকে পড়ছে। আর সেখান থেকে যে মানে ওই জামের রস ছুটেছে সেটা একটা নদী হয়ে গেছে, সেটাকে বলা হয় জম্বু নদ। তা সেই জম্বু নদ সেই রস ছুটেছে, এখন জামের রস পেলে আর কেউ ছাড়ে, সব দেবতারা সেখানে গিয়ে ওই জামের রস পান করেন। অত্যাধিক রূপে ফলের রস পান করলে কিন্তু আবার মাদকতা মানে নেশার পরিণত হয়। তা সেখানে সেই জামের রস পান করে সমস্ত দেব দেবাঙ্গনারা তারা একেবারে তাদের নেশা হয়ে তারা সেখানে আনন্দ করেন, খুব সুস্বাদু সেই, কিন্তু বেশি পরিমাণে পেলেই কি হবে, নেশা হয়ে সমস্ত দেব দেবীরা সেখানে গিয়ে সেই জামের রস পান করে। আর ওই যে নদী ছুটে চলেছে তার দুধারে যে বালুকারা বালুকা সব বালি, সেই বালি কি হচ্ছে, ওই জামের রস লেগে লেগে স্বর্ণ হয়েছে, জাম্বু নদহেম। যেমন এই রাধা কৃষ্ণের প্রেমটা কেমন, সেটা হচ্ছে শুদ্ধ বিশুদ্ধ নির্মল। তা বলছেন কেমন, ওই জাম্বু নদহেম, সেই জাম্বু নদীর হেম মানে সোনার ন্যায় শুদ্ধ, মানে সে সোনাটা তাহলে পরম শুদ্ধ। তা ওই যে সোনা, ওই সোনার উজ্জ্বলতা অনেক বেশি। সেই সোনা কিন্তু আমরা এই লোকে দেখতে পাই না। ওই সমস্ত স্বর্ণ দেবলোকে দেবতারা আর দেবীরা ব্যবহার করে। আর এই লোকের যে স্বর্ণ, এ তো মহাদেবের শক্তি মানে বীর্য খরিত হয়েছিল সেখানে, মানে যেখানে যেখানে পড়েছিলেন ভগবানের সেই মোহিনী রূপ দেখে, যেখানে যেখানে মহাদেবের শক্তি খরিত হয়েছিল সেগুলো স্বর্ণের খনি। তা ওই শনি, ওই যে স্বর্ণ ওটাকে পরম শুদ্ধ বলা হয়েছে। জাম্বু নদহেন, সেই জাম্বু নদীর থেকে উৎপন্ন যে স্বর্ণ সেটা হচ্ছে শুদ্ধ, বিশুদ্ধ, নির্মল। তার সঙ্গে এই রাধা গোবিন্দের প্রেমের তুলনা করেছে, মানে পরম শুদ্ধ। তা সেই জম্বুদ্বীপের বর্ণন করলেন, আর বললেন এই জম্বুদ্বীপেই চারটি প্রধান বৃক্ষ আছে, আম্র, জম্বু, কদম্ব এবং বট। তারা আবার একাদশ মানে এগারো যোজন বিস্তৃত উচ্চতায়। আর কি আছে সেখানে, মানে চারটি উদ্যান আছে, নন্দন, চৈত্ররজ, বৈভ্রাট, সর্বতভদ্র, এগুলো দেবতারা ভ্রমণ করে থাকেন। আর বৃক্ষ চারটির পাশে আবার দুগ্ধ রয়েছে, দুগ্ধের সরোবর, একবারে সমুদ্রের মতো বড় বড় সরোবর। আর কোথাও মধু রয়েছে, ওই সমুদ্রের মতন মধু ভরা রয়েছে। আর ইক্ষুরস আর শুদ্ধ জলে মানে হ্রদ পরিপূর্ণ, সে বিশাল বিশাল হ্রদ বলছেন সমুদ্রের মতন। আর বিভিন্ন দিক থেকেই সেই স্থান অতি উত্তম, সেখানকার কারো কোনো প্রকার অসুখ বিসুখ বা এই বার্ধক্য আদি, এই আমরা ধীরে ধীরে বয়স হচ্ছে, চুল পেকে যাচ্ছে, চোখে কম দেখতে পাচ্ছি, এ সমস্ত কিছু সেখানে মানে শারীরিক বিকার যেটা হয় সেগুলো হয়। আর ধ্রুবলোকের বর্ণনা করলেন, গঙ্গার চারটি ধারার কথা বললেন, সীতা অলকানন্দা চক্ষুর ভদ্রেতি, গঙ্গার চারটি ধারা সেখানে পড়ে পূর্ব পশ্চিম উত্তর দিকে বিভক্ত হয়ে গেছে। তারা কোনোটি সীতা নামে, কোনোটা অলকানন্দা মানে বদ্রীনাথের সম্মুখ দিয়ে বয়ে চলেছেন, কোথাও চক্ষু আবার কোথাও ভদ্রা রূপে চারটি ধারা গঙ্গার ছড়িয়ে গেছে। আর ইলাবৃত বর্ষের বর্ণনা করলেন, হে পরীক্ষিত, এই ইলাবৃত বর্ষের বর্ণনা আমি নবম স্কন্ধে তোমাকে শ্রবণ করাবো। এখানে মহাদেব এবং পার্বতী থাকেন। কোন পুরুষ যদি ওই বনে প্রবেশ করে তাহলে সে নারী হয়ে যায়। তা সেখানে আমরা সেই মানে প্রসঙ্গ আসবে নবম স্কন্ধে, সেই ইলাব থেকে সুদুম্ন হবেন, সুদুম্ন আবার ওই বনে মৃগয়া করতে গিয়ে আবার স্ত্রী হবেন, সে প্রসঙ্গ আমরা নবম স্কন্ধে শ্রবণ করব। তারপরে নৃসিংহ প্রহ্লাদাদিও তারা সেখানে থাকেন, সেখানকার বর্ণন করলেন, যা আমি সপ্তম স্কন্ধে তোমাকে বিস্তারিত বর্ণন করে শ্রবণ করাবো। সংক্ষেপে সমস্ত দ্বীপের বর্ণনা করে শ্রবণ করালেন, বিশাল বর্ণনা পঞ্চম স্কন্ধের, যা একেবারে ভীষণ কঠিন। আর বললেন, দেখো এই ভারতবর্ষে অতি সুন্দর সুন্দর পর্বত রয়েছে, হাজার হাজার পর্বত রয়েছে, তন্মধ্যে যেগুলোর নাম শ্রবণ করলে পরম মঙ্গল হয় সেই নামগুলো আমি তোমাকে শ্রবণ করাচ্ছি। মলয়, মঙ্গলপ্রসু, মৈনাক, ত্রিকূট পর্বত, ঋষভ, কুটক, কণ্ব, সূর্য, দেবগিরি, ঋষ্যমুখ, ত্রিশৈল, বেঙ্কট, মহেন্দ্র, বারিধারা, বিন্ধ্য, শক্তিমান, প্লক্ষগিরি, বারিপাত্র, দ্রোণ, চিত্রকূট, আমাদের গিরিগোবর্ধন, রৈবতক, ককুপ, নীল, গোকামুখ, ইন্দ্রনীল, কামগিরি, এছাড়াও এ পরীক্ষিত আরও হাজার হাজার পর্বত আমাদের এই ভারতবর্ষে আছে, যা জম্বুদ্বীপের অন্তর্গত এই ভারতবর্ষ। আর হে পরীক্ষিত, আরো নদ নদী আছে আমাদের এই ভারতবর্ষে, যা সারা পৃথিবীতে কোথাও এত নদ নদী নেই। এবং এই নদ নদীর নামগুলো আমি তোমাকে যে শ্রবণ করাচ্ছি তা নয়, এগুলো সব পূর্ণা এবং পূর্ণ নদ নদী, এগুলো শ্রবণ করলে অনেক মঙ্গল হয়। তা সেই বিশেষ নদীগুলোর নাম আমরাও শ্রবণ করি, চন্দ্রবংশা, তাম্রপর্ণী, অবডৌদা, কৃতমালা নদী, বৈহায়সী, কাবেরী, বেন্না, পয়স্বিনী, সর্করাবর্তা, তারপরে তুঙ্গভদ্রা, যে আমরা মহাত্মের মধ্যে শ্রবণ করেছি তুঙ্গভদ্রা নদীর তীরে সেই উত্তম নগর ছিল, আত্মদেব থাকতেন, সেই তুঙ্গভদ্রা নদী, তারপরে ভীমরথী, গোদাবরী, নির্বিন্দা, পয়স্বিনী, তাপি, রেবা, সুষমা, নর্মদা, চর্মোন্নতী, অন্ধ, এই অন্ধ নদীর আরেক নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর সন্নদ, মহানদী, দেবস্মৃতি, ঋষিকুল্লা, ত্রিশামা, কৌশকী, মন্দাকিনী, আমাদের শ্রীধাম বৃন্দাবনে স্থিত যমুনা নদী এবং সরস্বতী, দ্বিষদ্বশী, গোমতী, সরজু, অগবতী, ষষ্ঠবতী, সপ্তবতী, সুষমা, শতদ্রু, চন্দ্রভাগা, মরুদ্রিতা, তীতস্থা, অশিক্ষি, বিশ্বা, এগুলো হচ্ছে সব মহানদী এবং মহামহিমান্বিত সমস্ত নদী। এই সমস্ত নদীর জল স্পর্শ করলে জীব শুদ্ধ হয়ে ওঠে। এছাড়াও আরো হাজার হাজার নদ নদী আছে। অতএব হে পরীক্ষিত, এই ভারতবর্ষ হচ্ছে সমস্ত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, কারণ এখানে যা যা আছে অন্য অন্য জায়গায় তা পাওয়া যায় না। সপ্ত নদী ও সপ্ত পর্বতের বর্ণনা করলেন, তাদের আদি নাম বললেন, আর গ্রহাদি গণের স্থিতির বর্ণনা করলেন, যা ভীষণ কঠিন তা বিস্তারিত বর্ণনা করলেন। গ্রহগণ কখন কোন কোন মাসে কোন কোন সম্বৎসরে কোন কোন ঋতুতে কোন কোন জায়গায় থাকেন সেগুলো বর্ণনা করলেন এবং নিম্ন সমস্ত লোকের কথা জিজ্ঞাসা করে বসলেন পরীক্ষিত মহারাজ। তিনি বললেন, এ তো শুনলাম, এ তো ভীষণ কঠিন, মাথা তো এমনিই বনবন করছে, কিন্তু আমি আরেকটা বিষয় মহারাজ জানতে চাই। বলছেন, বলো, তুমি যা জানতে চাও আমি তো বলার জন্য প্রস্তুত আছি, বলো কি বলতে চাও। নরকা নাম ভগবান কিম দেশ বিশেষা অথা বহিস্ত্রিলোক্যা অহর্ষিদারান্তলালয়িতি। বলছেন, হে গুরুদেব, আমি শুনেছি যে এই যে নরক বলে নাকি কি আছে, যে লোক আছে নরক, সেই নরকগুলো কেমন আর কোথায় আর কত প্রকারই বা সেই নরক, আর অথা বহিস্ত্রিলোক্যা অহর্ষিদান্তরালোক, আর সেই নরকগুলো কোথায়, এই পৃথিবীর মধ্যে না পৃথিবীর বাইরে না আকাশে না কোথায়, আমি আমার কোনো মানে জ্ঞান নেই, আপনি কৃপা করে বলুন না সেই নরকগুলো কত প্রকার এবং কোথায়। শুকমণি বলছেন, তুমি অতি উত্তম প্রশ্ন করেছ গো, আমি তো আর মনে করছিলাম কিছুটা সংক্ষেপ করেই চলে যাব, কিন্তু তোমার মতো শ্রোতা পেলে আর কি সংক্ষেপ করতে ইচ্ছা হয়, তা তুমি শোনো সেই নরকগুলো কোথায় কোথায়। বলছেন, দেখো, ত্রিলোকীর মধ্যে দক্ষিণ দিকে ভূমির নিচে, আবার জলের উপরে, ভূমির নিচে কিন্তু জলের উপরে, দক্ষিণ দিকে ত্রিলোকীর মধ্যে দক্ষিণ দিকে ভূমির নিচে জলের উপরে এই নরকগুলো বিদ্যমান। হে পরীক্ষিত, হাজার হাজার নরক আছে, তন্মধ্যে যেগুলো মুখ্য নরক সেই নরকগুলোর নাম তুমি শ্রবণ করো। বলছেন, ঠিক আছে, তাহলে আপনি বলুন। বলছেন, মুখ্য নরক হচ্ছে একুশ আর সাত, মানে আঠাশ প্রকার নরক আছে মুখ্য নরক। এতদ ব্যতি রেখে আরো হাজার হাজার নরক রয়েছে, তা আঠাশ প্রকার নরকই তুমি জানো, তাহলে তুমি বুঝতে পারবে ওই নরকে গিয়ে এই পাপীদের নিয়ে কি না কষ্ট দেয়, কি না যাতনা প্রদান করেন সেই সূর্যপুত্র যমদেব। বলছেন, মহারাজ, তাহলে ওই আঠাশ প্রকার নরকটা আমি একটু শ্রবণ করি। বলছেন, হ্যাঁ, শ্রবণ করো। বলছেন, তামিস্ত্র, অন্ধতামিস্ত্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশিবন, অশিপত্র, বন, শুকরমুখ, অন্ধকূপ, তারপরে কৃমি ভোজন, সন্দংশ, তপ্তসূর্মি, বজ্র, বক্রকূট, কণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ এবং বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি, অয়পান, খারকর্দম, রক্ষগণ ভোজন, সুলভ্রত, দ্বন্দ্বসুপ, অবর্ত নিরোধন, পর্যাবর্তক ও শুচিমু, এই আঠাশ প্রকার নরক। বলছেন, মহারাজ, তা সেখানে গিয়ে সব ওই পাপীদের কেমনভাবে কি করেন। বলছেন, সে কিন্তু বড় ভয়ঙ্কর করেছে, আমরা কয়েকটি শ্রবণ করি, আমাদের সময় হয়ে এসেছে। বলছেন, কেমন? বলছেন, সেই নরকে মানে যে যেমন পাপ কর্ম করে তার সেখানে গিয়ে শাস্তি হয়, তা সেই সমস্ত সমস্ত যে মানে নরকগুলো আছে সেখানকার মালিক হচ্ছেন কে? এই সূর্যদেবের পুত্র যমরাজ। তার সঙ্গে যে সমস্ত পার্শ্বদগণ রয়েছেন তারা বড় ভয়ঙ্কর, তারা কাউকে মানে না। তারা কাউকে যে একটু ক্ষমা করবে বা ওখানে যে একটু মানে ঘুষ চলবে ওই সমস্ত কোনো বিষয় না, বড় ভয়ঙ্কর। তারা যমরাজ যেমন বলবেন ঠিক তেমনই কর্মটি তারা করে। বলছেন কেমন কি কি সাজা আপনি? আমার তো শুনতে ভয় হচ্ছে, তথাপি একটু বলুন সেখানে জীবদের কেমনভাবে পাপীদের সাজা দেওয়া হয়। বলছেন দেখো এই জগতে যারা মানে ওই মাংস আহার করে, জীবজন্তু আগে ঘরে পোষে, পুষে সেটাকে বড় করে, বড় করে সেটাকে আবার কেটে রান্না করে খেয়ে ফেলে। বলছেন তাদের কি করে জানো তো? তাদেরকে সেখানে নিয়ে বিচার হলো, নরকে নিয়ে যাওয়া হলো। আর সেই যমদূতগণ তারা বড় ভয়ঙ্কর, তারা কি করে সারাশি গরম করছে, গরম করে তার ওই চামড়াগুলোকে টেনে লম্বা করে দিচ্ছে, আর সমস্ত শরীরে ওই গরম সারাশি দিয়ে চামড়াগুলোকে ধরে একেবারে টেনে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। পরীক্ষিত মহারাজ তো জড়সড় হয়ে উঠলেন। বলছেন তাহলে তো তার অবস্থা খারাপ, শুধু মারা যাবে? বলছেন না না না, ও মারা যাবে না, এটাই বিশেষত্ব। যতক্ষণ পর্যন্ত ওর পাপ শোধ না হচ্ছে, পরিপূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ও মরবে না, ওই নরকের বিশেষত্ব। এ কি তুমি এই মর্ত মনে করছো যে মাথায় একটু লেগে গেল আর মারা গেল? না না, ওই নরকগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি যে সেখানে যতই কষ্ট দিক না কেন, দেখা গেল হাত পা সব কেটে দিয়েছে তথাপি সে মরবে না। বলছে সে তো ভয়ঙ্কর। বলছেন আর শোনো, যারা ওই মদ খায় মদ, তাদের কি করে জানো? সেখানেও মদ আছে। তা কেমন মদ জানো তো? ওই লোহাকে গলায় টকবক 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 করে ফুটছে আর তাকে ছিকল দিয়ে বেঁধে রেখেছে। আর যম দুধগণ করছে কি, তার কেশকে ভালো করে শক্ত করে ধরেছে, আর একজন এখানে মানে সারাশি দিয়ে টেনে ধরে রেখে। তা না হলে তো খাবে না তো, এখন গরম ওই লোহা গলিয়ে কেউ খাবে? দেখবেন না যেখানে লোহা গরম করে ওই যদি একটু ছিটকে আসে তাহলে তো গেলাম গেলাম, মরলাম মরলাম। তা ওই মানে লোহাকে গলিয়ে একেবারে তরল করে রেখেছে, আর ওই ধরে যম দুধগণ তার মুখে ঢেলে দিচ্ছে, কি অবস্থা তখন? পরীক্ষিত মহারাজ একে কেঁপে উঠলেন। বলছে সর্বনাশ, আমার তো শুনেই ভয় করছে। বলছেন হ্যাঁ, সেখানে শাস্তি এইরকম। বলছেন যারা অপরকে দ্রোহ করে, অপরের ধন সম্পত্তি চুরি করে, আর যারা ব্রাহ্মণ সাধুদের অপমান করে, তা সেখানে এক শালমলি নরক আছে, শালমলি বৃক্ষ আছে। সেই বৃক্ষগুলোর কাঁটাগুলো কেমন উপরের দিকে হয়ে আছে কাঁটাগুলো। যমদূতগণ পাপীদের নিয়ে গিয়ে কি করে, তাকে জোর করে ঠেলে উপরের দিকে তুলে দেয়, যার সময় তো বেশ সুন্দর স্লিপ হয়ে উপরের দিকে শরীরটা উঠে যায়। যমদূত ওই পাপী মনে করছে যাক এটা তো সহজ আছে, অন্য অন্য জায়গায় যা শাস্তি দেখলাম, কোথাও গরম তৈলে ভাজছে আবার কোথাও কিছু করছে, এটা মনে হচ্ছে একটু সহজ আছে। কিন্তু সহজ সহজ কিছু নয়, সেখানে ওই কাঁটাগুলো তো মানে উপরের দিকে হয়ে আছে। এবার ওকে উপরের দিকে যখন তুলে দিল তখন অত কষ্ট নেই, এবারে যমদূতগণ বেশ খানিকটা তুলে দিয়ে ঠ্যাং ধরে মানে পা ধরে এবার নিচের দিকে করছে। এবার ওই কাঁটাগুলো তো উপরের দিকে ছিল, এবারে সব পেটে শরীরে হাতে পায়ে সব জায়গায় বিদ্ধ হয়েছে, এবারে টানছে। এবারে সমস্ত শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে ওই শালমলি বৃক্ষে লেগে যাচ্ছে কাঁটার মধ্যে আর টানছে। আর বাবা রে গেলাম রে মরলাম রে এমন ভয়ঙ্কর চিৎকার করতে থাকে, কিন্তু কে কার চিৎকার শোনে? সেখানে চতুর্দিকে ওই চিৎকারই শোনা যায়। বলছেন আচ্ছা এমন ভয়ঙ্কর? বলছেন আর যারা নিজের বিশ্বস্ত পশুকে বধ করে যারা রান্না করে খায় তাদেরকে কি করে? তাদেরকে যম দুধগণ গিয়ে বলে একটি অস্ত্র দিয়ে দেয়, বলে এবার নিজের মাংস কাটো আর খাও। আর না তা না হলে সে মানে বৈদ্যুতিক এক ধরনের মানে ছড়ি আছে, সেগুলো দিয়ে তাকে প্রহার করবে। তাতে গায়ে লাগালে মনে হয় যেমন সমস্ত শরীরে বজ্রপাত হচ্ছে যদি সে না কাটে। তখন কাটাতে যত কষ্ট না হবে ওই বৈদ্যুতিক যে মানে ছড়ি আছে সেটা স্পর্শ করলেও তো মানে সেখানেই সঙ্গে সঙ্গে মূর্ছা প্রাপ্ত হয়ে যাবে। তো বলছি খাও, নিজের মাংস কাটতে হবে আর তাকে খেতে হবে। আবার কোথাও রুরু রুরু নামক যে নরক আছে সেই নরকে রুরু মানে কি সর্পের থেকেও আরো অত্যাধিক ক্রূর বিশিষ্ট সর্প, তাকে রুরু বলা হয়। হ্যাঁ, এই জগতের সর্পগুলো কেমন, দংশন করলো ও মারা গেল, ঝঞ্ঝাট মিটে গেল। কিন্তু সেই রুরু নামক সর্প তাদের মানে যে সবলটা যে দংশনটা করবে সে হয়তো এখানে দংশন করলো আর তা ওপার থেকে তার সেই সবলের ভেদ হয়ে যাবে। মানে হাড় মানে অস্থি মাংস চর্ম ভেদ করে মানে শরীরকে ভেদাভেদ করে দেবে। আর তারা মানে দংশন করেই সঙ্গে সঙ্গে রক্ত চোষা আরম্ভ করে রুরু। যারা অপরকে প্রহার করে সাধুদের প্রহার করে তাদেরকে সেই রুরু নামক নরকে ফেলে দেওয়া। আর যারা অবৈধ স্ত্রী সংসর্গ করে ওখানেও খুব সুন্দর অবৈধ স্ত্রী সংসর্গ করার ব্যবস্থা রয়েছে। পরীক্ষিত মহারাজ বললেন, সেটা আবার কেমন মহারাজ, আপনি তো এমন বললেন যে সেখানে বোধ হয় আবার ভালো কিছু আছে। বলছেন ভালোই তো, শোনো তো। বলছেন কি সেখানে? বলছেন যারা অগম্যা স্ত্রীতে গমন করে তারা তো মনে করলো কেউ দেখেনি, গোপনে হয়েছে, কিন্তু ভগবান তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু মানে স্বাভাবিকভাবেই তাদের লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে ওখানে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে কি করে, তাকে হাত পা সব শিকল দিয়ে বাঁধা রয়েছে চারদিকে, দুটি পা দুটি হাত, আর পেছন দিকে আবার প্রহার, ভয়ঙ্কর প্রহার। তার হাত পা টেনে নিয়ে যাচ্ছে, বলে চলো ওখানে যেমন চুরি করে মানে স্ত্রী সংসর্গ করেছিলে, স্ত্রী মানে যত সব অবৈধ কর্ম করেছিলে, এখন চলো। তা সেখানে এক সুন্দর স্ত্রী আছে, কিন্তু সেটা স্ত্রী না, স্ত্রী প্রতিমা, সেটা আবার লোহার। সেই লোহা সেই লৌহময়ী স্ত্রী প্রতিমাটি আবার কেমন যে লাল টক 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 করে রেখেছে। বলছেন চলো এবারে যেমনভাবে স্ত্রীকে আলিঙ্গন করেছিলে এখন একটু করো। এবার তাকে জোর করে নিয়ে যাবে, আর সেই স্ত্রী প্রতিমা লৌহময়ী স্ত্রী প্রতিমা তার থেকে এত পরিমাণে জাজ্বল্যমান যে তার থেকে স্ফুলিঙ্গ পর্যন্ত পতিত হচ্ছে, এত পরিমাণে লাল জ্বলছে টকবক করে। এবারে এই পাপীকে জোর করে নিয়ে গিয়ে তার সঙ্গে আলিঙ্গন করা, আর সে তার সমস্ত বুকের চামড়া মাংস হাড় পর্যন্ত পুড়ে যাবে। সে তখন বিলাপ করতে থাকবে, ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে, তাদের শাস্তি এমন। আর যে সমস্ত নারী নিজের পতিকে বঞ্চনা করে গোপনে গোপনে ওই পুরুষে পরপুরুষে উপগত হয় তাদের কিন্তু ঠিক সেই রকম, সেই মহিলাকেও সেখানে কোনো ছাড় নেই। এই জগতে যেমন একটু ছাড় আছে, চলো মহিলা মানুষ মেয়ে ছেলে মানুষ করে ফেলেছে একটু ক্ষমা করে দাও, এরা তো অবোধ, কিন্তু ওখানে ওই সমস্ত কনসিডার নেই, কোনো প্রকার ছাড় নেই, কোনো প্রকার ছুট নেই। ওখানে যারা গোপনে গোপনে স্ত্রী সঙ্গ করে তাদেরকেও ওখানে স্ত্রী প্রতিময়ী ওই লৌহ প্রতিমা রয়েছে যা জাজ্জল্যমান, একেবারে টকবক টকবক করে একেবারে জ্বলছে। এবারে যদি স্ত্রী হয় তাহলে পুরুষের প্রতিমা থাকবে জাজ্জল্যমান, সেই স্ত্রীকে রোজ মানে শিকল দ্বারা বন্ধন করে তাকে মারতে মারতে নিয়ে যাবে সেই পুরুষ প্রতিবিম্ব স্বরূপ যে লৌহ মূর্তি রয়েছে তার সঙ্গে জোর করে আলিঙ্গন করাবে। তাহলে সেই স্ত্রীর কি অবস্থা হতে পারে, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আর কিছু থাকবে এমন করে। আর যারা এই সাধু মার্গে এসে অবৈধ স্ত্রী সংসর্গ করে তাদের জন্য তো আরো ভয়ঙ্কর শাস্তি সেখানে রয়েছে, তাদের কোনো কল্পে কোনো অবস্থাতেই মাপ নেই, তাদের জন্য এর থেকেও আরো বড় ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। সমস্ত নরকের বর্ণনা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ একবারে কাঁপছেন, আর চক্ষু থেকে মানে অশ্রু বিসর্জন করতে করতে, রোদন করতে করতে তিনি মানে গুরুদেব সুকমণিকে বলছেন, হে গুরুদেব, আমি মানে নিজেকে স্থির রাখতে পারছি না, আমি নিজেই ভয়ভীত হচ্ছি যে এই জগতের লোক তাদের এত কষ্ট করতে হবে, এমনভাবে শাস্তি দেবে সেই যমদূতেরা। বলছেন হ্যাঁ, এইভাবেই তাদের শাস্তি দেবে। বলছেন মহারাজ, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। বলছেন বাঁচার উপায়ও আছে পরীক্ষিত। কি আছে বাঁচার উপায় মহারাজ, সেটা আপনি তাড়াতাড়ি আমাকে বলুন, আমি মানে নিজেকে সংযত রাখতে পারছি না। আপনার এই এত তীব্র যন্ত্রণার কথা আপনি যে বললেন, এত প্রকার তীব্র শাস্তির কথা যে আপনি বললেন, আমি নিজেকে স্থির রাখতে পারছি না। এর থেকে কি উপায় আছে মহারাজ? বলছেন কেচিত কেবলয়া ভক্তা, যারা একমাত্র ভগবান বাসুদেবের শরণাপন্ন হয়ে নামের আশ্রয় নেয় না, তাদেরকে এই সমস্ত পাপ যদি অজান্তে করে তাহলে প্রভু তাকে নিষ্কৃতি দিতে পারে। এতদ ব্যতি রেখে আর কোনো উপায় নেই, একমাত্র প্রভুর শরণাগত হয়ে নামের আশ্রয় নিতে হবে। কিন্তু হে পরীক্ষিত, যারা নামের আশ্রয় নিয়ে ওই প্রকার গরিত কর্ম করে তাদের মাপ কোনো কল্পে নেই। একদম পরিষ্কার কথা বলি, কাদের জন্য? যারা জানে না মোহবশত করেছিল, কি পাপ কি অপরাধ কি পুণ্যের জ্ঞান যাদের নেই, তারা যদি করে তাদের জন্য এই ব্যবস্থা। কিন্তু যারা নামাশ্রয়ী, নামকে আশ্রয় করেছে, গুরুদেবের চরণ আশ্রয় করেছে, আর ভেতরে ভেতরে কপট বুদ্ধি, কপট ক্রিয়াকলাপ বা অবৈধ সংসর্গ, তাদের কোনো অবস্থাতেই মাপ নেই, তাদের কোনো অবস্থাতে মাপ নেই। পরীক্ষিত মহারাজ বলছেন যে হে গুরুদেব, তাহলে সেই নাম প্রসঙ্গ আমাকে একটু শ্রবণ করান, যে নাম শুনে কার কোথায় কেমনভাবে মঙ্গল হয়েছে। বলছেন দেখো, তাহলে সেই কাণ্ডকুব্জ দেশের কথা আমি তোমাকে বর্ণন করব। এবং সেই কাণ্ডকুব্জ দেশে অজামিল নামক এক ব্যক্তি ছিলেন, সেই অজামিল চরিত্র যার নামেরই মহিমার মধ্যে বর্ণন করা হয়েছে। তা সেই নাম করলে কি হয়, প্রভুর নাম করলে কি হতে পারে, সে সমস্ত কথা সেখানে বর্ণিত রয়েছে। অতএব সেই কথা শ্রবণ করার জন্য আমরাও ব্যগ্র হয়ে থাকলাম। আবার আমাদের গিরীন্দ্র বিহারীর কৃপা হলে আমরা মানে আগামী দিন পাঠের আরম্ভের সঙ্গে সঙ্গেই সেই অজামিল চরিত্র আমরা শ্রবণ করব, যা অতি সুন্দর এবং যা শ্রবণ করলে জীবের জন্ম জন্মার্জিত পাপরাশি তৎক্ষণাৎ ধুয়ে পুছে একেবারে নিঃশেষ হয়ে ওঠে। আমরা সেই নাম মহিমা আগামী দিন শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের সময় অনুসারে আমরা এখানে পাঠের বিরতি দিলাম, আর এখানে আজ অষ্টম দিবস আমাদের নিয়ম সেবা সুসম্পন্ন হচ্ছে। এই অষ্টম দিবসের মধ্যে আমরা গিরীন্দ্র বিহারীর কৃপায়, আমাদের গিরিধারীর কৃপায়, আমাদের সিদ্ধ বাবা শ্রী রামকৃষ্ণদাসজি মহারাজের কৃপায় আমরা পঞ্চম স্কন্ধ পর্যন্ত শ্রবণ করলাম। এর পরবর্তী অংশ আমরা ঠিক মানে ষষ্ঠ স্কন্ধ আমরা আগামী দিন থেকে আস্বাদন করব, যা নাম মহিমায় পরিপূর্ণ এবং সেই পরম সুন্দর বৃত্তাসুরের চরিত্র আমরা শ্রবণ করব। আমাদের জীব গোস্বামীপাদ বলছেন, ভাগবত কাকে বলা হয়, ভাগবত কাকে বলা হয়? বলছেন কেন, যে গ্রন্থের মধ্যে বৃত্তাসুরের চরিত্র বর্ণিত রয়েছে সেটাই ভাগবত। যে গ্রন্থের মধ্যে বৃত্তাসুরের চরিত্র নেই, ও কোনো ভাগবতের মধ্যে না। একদম পরিষ্কার, আমাদের দার্শনিক আচার্য, আমাদের শ্রী জীবপ্রভু, তিনি বলছেন যে যেখানে বৃত্তাসুরের চরিত্র বর্ণনা নেই সেটা কোনো ভাগবতই নয়। এই বৃত্তাসুরকে অন্যান্য সমস্ত আচার্যপাদগণ বলেছেন বৃত্রাসুর, বৃত্র যুক্ত অসুর, বৃত্রাসুর। তা জীব গোস্বামীপাদ কোথাও বৃত্তাসুর বলেন, উনি মহাত্মা বৃত্র বলেই টিকার মধ্যে উল্লেখ করেছেন। তা আমরা সেই নাম মহিমার সঙ্গে যদি গিরিধারীর ইচ্ছা হয়, সিদ্ধ বাবার কৃপা হয়, আপনাদের আশীর্বাদ থাকে, তাহলে আগামী দিন আমরা সেই নাম মহিমার সঙ্গে এই বৃত্তাসুরের চরিত্র শ্রবণ করব। তিনি কেমন ভক্ত ছিলেন এবং কেমন সেই আসুর অসুর শরীর প্রাপ্ত হয়ে তিনি কেমনভাবে প্রভুকে স্মরণ করেছিলেন, সেই অতি সুন্দর সুন্দর মানে শ্লোকগুলিও আমরা আস্বাদন করব। এই পঞ্চম স্কন্ধে মানে শ্লোক তো বলা যাবে না সম্পূর্ণ গদ্যাকারে, এই জন্য আমরা বিশেষ শ্লোকের আস্বাদন করিনি, কচিত কচিত মানে কোথাও কোথাও আমরা নিয়েছি। কিন্তু আগামী দিন সেই অজাত পক্ষাইব মাতারম খগা স্তন্নম যথা বৎসতরা ক্ষুদার্তা প্রিয়ং প্রিয়েব ভূষিতম বিষণ্ণা মনোর অরবিন্দাক্ষ দিদৃক সতীতম ইত্যাদি মানে অপূর্ব শ্লোক, মানে ভাগবতের যত যত শ্লোক আছে এই এই শ্লোকগুলোর মহিমা টিকাকারগণ ব্যাখ্যা করতে করতে একেবারে ভাবের আবেগে পড়ে গিয়েছিলেন। আমরা সেই অতি সুন্দর সুন্দর চরিত্র বৃত্তাসুরের প্রসঙ্গ পর্যন্ত শ্রবণ করব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কী জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কী জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কী জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ কী জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কী জয় বল জলভরত মহারাজ কী জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ কী জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কী জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কী জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কী জয় আপন আপন গুরু মহারাজ কী জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কী জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কী জয় শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কী জয় মহন্ত শ্রী রামগোপাল দাসজি মহারাজ কী জয় সমুপস্থিত বৈষ্ণব বৃন্দ কী জয় আজকের আনন্দ কী জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।